11 ফেব্রুয়ারি 2018 তর্জমান কাবির আরবিল্লাহ শেখ উল হাদিস শেখ উল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাহমদ বরকাতুহুম এর বয়ান নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ নাটোর হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
মেম্বর বানাইছে কি সিস্টেম এটা? মেম্বর এমন বানানো চাই যে উপরে তাকে বসলে পা সোজা করে বসা যায়, এখানে পা তুলে বসলে তো কিভাবে বসা হল? বসার কোন সিস্টেম হইল? মেম্বর বানানোর সিস্টেমটা তো ঠিক হয়নি। এইভাবে পা তুলে কেমনে বসে? পা তো বসতে, এইভাবে পা সোজা করে বসতে হবে না তো? মেম্বরের নিচের তাকটা ভুল দেওয়া হয়েছে, আল্লাহ রহম করে। এখানে মসজিদের ছবি তোলার সুন্দর তরিকা দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ, কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এটা শরীয়তের খেলাফ কাজ, গুনাহের কাজ। কোন কিতাবে লেখা নাই যে ছবি তোলা সুন্নত এবং এটা কবরে বা আখেরাতে কোন কাজে লাগবে? এটা নিঃসন্দেহে ক্ষতিকর জিনিস, কোরআন সুন্নার খেলাফ জিনিস। এটার উপরে আমল করা এটা মুসলমানদের বিভ্রান্তি এবং গুমরাহী, এর থেকে বাঁচা জরুরি। সুন্নত তরিকা জান্নাতের রাস্তা, সুন্নতের সঙ্গে সাংঘর্ষিক সব রাস্তা ভুল রাস্তা, বিভ্রান্তির রাস্তা, ক্ষতিকর রাস্তা। আবেগে পুরো ইসলাম হয় না, ইসলাম কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত হয়। আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন। অনেকে যুক্তি খাড়া করে, ইসলাম তো কোন যুক্তির বিষয় না, ইসলাম আসমান থেকে আসছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন, বিনা যুক্তিতে সেটা ইসলাম, সেটা সত্য, সেটা সঠিক। কারণ মাথা দিয়ে তো ইসলাম বুঝতে হবে না, মাথা দিয়ে অর্থাৎ ইসলাম আবিষ্কার করা যায় না। ইসলাম পুরো আসমান থেকে আল্লাহ পাক দান করছেন, বস কত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وقال عليه الصلاة والسلام المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر الخطايا والذنوب وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومن واغ عمد الشكر کے معاف کریں আমাদের জন্য জান্নাতে ফিরদৌস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ পাকের বন্দিগীওয়ালা জিন্দগি নসিব করেন, সুন্নত মোতাবেক জিন্দগি দান করেন, গুমরাহির অন্ধকার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার ভাইরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগী যদি দুই ঘন্টা ওয়াজ করে এটা কি চিকিৎসা? ডাক্তারের কাছে রোগী যায় চিকিৎসার জন্য, রোগীর জ্বর হলে জ্বরের চিকিৎসা করা চাই, রোগীর ক্যান্সার হলে ক্যান্সারের চিকিৎসা করা চাই, রোগীর যদি হাত পা ভাঙে থাকে তো ভাঙ্গার চিকিৎসা করা চাই, তো সেই রোগী সুস্থ হবে। হযরত থানভী বলতেন, ওয়াজ মাহফিল এটা গান গাওয়ার মজলিস না, ওয়াজ মাহফিল এটা মুসলমানদের রোগের চিকিৎসা এবং স্বাস্থ্য ভালো করার চিকিৎসা। রোগ হল ওই বিষয়গুলো যেগুলো আল্লাহকে পাওয়ার পথে বাধা, যেগুলো জান্নাতে প্রবেশ করার পথে বাধা, সেগুলো হল রোগ। আর সুস্থতা হল ওই জিনিস যার দ্বারা আল্লাহ খুশি হন, যার দ্বারা আখেরাতের জিন্দগি কামিয়াব হয়, যার দ্বারা জান্নাতের গেট খোলে, যার দ্বারা বান্দার জন্য জান্নাতের ফয়সালা হয়। এগুলো হল বান্দার সুস্থ জীবনের সম্পদ, ইমানের জীবনের সম্পদ। সেগুলোরই সুনির্দিষ্ট আলোচনা হওয়া চাই, সেগুলো তালাশ করা চাই, শোনা চাই, সেগুলো নেওয়া চাই, গ্রহণ করা চাই, জীবনে তা বাস্তবায়ন করা চাই। তো এইরকম যদি হয় দিনী মাহফিল, আমাদের দিনী মাহফিলগুলোর রং, চরিত্র, বৈশিষ্ট্য যদি এরকম হয়, তো এই বেসুমার মাহফিল যে হইতে থাকে, এই মাহফিলের দ্বারা মুসলমানরা কত বেশি যে উপকৃত হবে। আমার যেটা ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা, যা আমরা এই সারা দেশে দেখতেছি, বাইরের দেশেও দেখার সুযোগ যতটুকু হল, যে বাংলাদেশের মুসলমান দ্বীনের প্রতি ভীষণ আগ্রহী। যেখানেই যাওয়া হয় আল্লাহর কথা শুনলে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কথা শুনলে, মুসলমানরা ভীষণভাবে উৎফুল্ল হয়, আনন্দিত হয়, মুগ্ধ হয় এবং খুশিতে বাগবাগ হয়ে মনে করে যে আজকে কত বড় সম্পদ পেয়ে গেলাম। আমরা যারা উপস্থাপক আমাদের মধ্যে ঘাটতি, যা আমরা সেভাবে অনেক ক্ষেত্রে বলতে পারি না, যার কারণে ওয়াজ মাহফিলে ডিসি সাহেব বসতে শরম বোধ করেন, এসপি সাহেব বসতে শরম বোধ করেন, মিনিস্টার বসতে, এমপি সাহেব বসতে শরম বোধ করেন। ওয়াজ মাহফিলের ভিতরে বসে হুজুর একটু পরপর বলেন, হাত উঠান, জোরে চিৎকার দেন, আকাশ বাতাস ফাটায় চিৎকার দেন, এগুলো কোনো সুন্দর কথা না। বিভিন্ন স্তরের মানুষ দিনের মাহফিলে বসে, রসুল্লাহ সাল্লাম বলছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, যেই মানুষ যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেটা সেই সম্মান দাও। এক মাহফিলে আমি গেলাম গোপালগঞ্জে, আমি মাহফিলের প্যান্ডেলের পাশে গিয়ে আমার গাড়ি থামল, দেখলাম যে হুজুর বললেন যে সব আল্লাহ আকবর চিৎকার দিয়ে এক লাফে দাঁড়ায় যান, সব দাঁড়ায় গেছে, এক লাফে দাঁড়ায় গেছে, সবাই সামনে আগে আসেন, সবাই সামনে আগে আসছে। মাহফিলের পরে খাইতে বসলাম, তো মাওলানা সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, এতগুলো মানুষকে একসঙ্গে খাড়া করালেন কি জন্য? এই মানুষগুলো শান্তভাবে বসা ছিল, এর ভিতরে বৃদ্ধ মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, হয়তোবা ওসি সাহেব বসে আছেন, ডিসি সাহেব বসে আছেন, দিনের মহব্বতে আসছেন, এসপি সাহেব বসে আছেন, দারোগা সাহেব বসে আছেন, এরকম দলবাইন্দা ফাল দেওয়ানো, এটা কি তাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টা, তাদের সম্মান রক্ষার বিষয়টা থাকলো এর মধ্যে? এবং এই লোকগুলোর মধ্যে যারা অসুস্থ, দুর্বল, কমজোর, যে আমি যদি না দাঁড়াই তো লোকে মনে করবে আমি অন্যায় করলাম, সেও দায় থেকে দাঁড়ায় গেছে, এটা কি ঠিক হল? উনি আলেম মানুষ, বুখারি শরীফ পড়ান, মুফতি সাহেব মানুষ, উনি বুঝমান, উনি বললেন এটা আমার ভুল হয়ে গেছে, এলেমের বরকত, এলেমের নূর, এটা উনি বুঝতে পারছেন যে এটা আমার ভুল হয়ে গেছে। এইরকম জায়গায় জায়গায় হইতেই থাকে। এগুলোর কারণ হচ্ছে এই ধরনের ভুল যারা করেন, ওই সকল আলেম যারা বুখারি শরীফ পর্যন্ত কিতাব পড়ছেন কিন্তু কোন কামের আল্লাহওয়ালার হাতে তরবিয়ত করে নাই, নিজেকে জীবনটা গড়েন নাই, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নাম আমার মনে হয় অনেকে আপনারা শুনছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, এত বড় মানুষ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সোহবতে যাইতেন, তার নিকট থেকে দ্বীন পাওয়ার জন্য, ইসলামী জিন্দগি পাওয়ার জন্য, নূরওয়ালা জীবনের সন্ধান লাভের জন্য। এত বড় মানুষ ছিলেন হজরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ। তিনি দারুল দেওবন্দে পড়াশোনা করছেন বহু বছর, যত বছর পড়াশোনা করছিলেন 7-8 বছর যাই হোক, প্রতিটি বৃহস্পতিবারে তিনি দেওবন্দের মতো মাদ্রাসা থেকে পায়ে হাইটা 18 মাইল দূরে যেতেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর নিকট। ওই রাত্রটা পরের দিন জুমা ওখানে থাকতেন, হাকিমুল উম্মতের নিকট থেকে দীন ইমান ইসলাম শিখতেন, আল্লাহর মহব্বত শিখতেন, সুন্নত তরিকা শিখতেন এবং মানুষ হওয়ার জিন্দগি শিখতেন। এইভাবে পুরা সময়টা ওখানে যাতায়াত করতে থাকছেন যতকাল তিনি দেওবন্দে পড়াশোনা করছিলেন। অথচ দেওবন্দে তখনকার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমরা মজুদ ছিলেন, এক একজন পৃথিবী কাঁপানোর জন্য যথেষ্ট। তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সেখানে কেন যাইতেন, যে বুখারী শরীফ পড়তেছি দেওবন্দে, এর ভিতরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো শিখলাম, তার শিক্ষা অর্জন করলাম, জীবনে সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে প্রতিফলিত করার জন্য যে নূর দরকার, যে রুহের শক্তি দরকার, সেটার জন্য হাকিমুল উম্মত থানভীর কাছে যাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক উচ্চ মাপের সাহাবী ছিলেন, সাহাবায়ে কেরাম সব বড় বড় মানুষ, সব সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত, কিন্তু সাহাবি সাহাবিতে পার্থক্য ছিল। হযরত বেলাল সাহাবি, হযরত উমরও সাহাবি, দুজনের মধ্যে পার্থক্য আছে। হযরত উমর আরো অনেক উঁচু মাপের এমন মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমার পরে কেউ নবী হলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় মানুষ ছিলেন হযরত উমর। এই উম্মত এত মর্যাদাওয়ালা, এই উম্মতের মধ্যে এমন মানুষও আল্লাহ পাক সৃষ্টি করছেন, নবুয়তের দরজা খোলা থাকলে উম্মতের সদস্য নবী হইতে পারতেন। কি আল্লাহ পাক এই উম্মতকে বানাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে কিছু সংখ্যক ছিলেন বড় বড় আলেম, মানে যারা মুফতি সাহেব এবং ফকি, যারা ফতোয়া দিতেন এবং তাদের ফতোয়ার উপরে, মশলার উপরে সমস্ত সাহাবায়ে কেরাম আমল করতেন। প্রত্যেকে নিজেকে ফতোয়া দেওয়ার ক্ষমতা সম্পন্ন মনে করতেন না। কথা বুঝতেছেন আপনারা? এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শুধু মদিনার মধ্যে এ যারা ফতোয়া দেওয়ার যোগ্য সাহাবি এইরকম প্রায় 25 জনের মতো ছিলেন। অথচ সাহাবা তো অনেকে ছিলেন, সকলে মিম্বরে বসে ফতোয়া দিতেন না, মশলা বলতেন না। এটা যারা এই ব্যাপারে ব্যাপক জ্ঞান রাখেন তো তাদের হক ছিল, তাদের অধিকার ছিল, তাদের দায়িত্ব ছিল। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যারা ফতোয়া দিতেন এইরকম বড় মাপের এক সাহাবি ছিলেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইয়ামানের গভর্নর নিযুক্ত হলেন, কেমন মানুষ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে যাকে নিযুক্ত করেন তিনি কত বড় মানুষ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল উটের পিঠে যখন উঠলেন, রওনা হচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের সাথে সাথে আগাইতেছেন। হযরত মুয়াজ ইবনে জাবালের প্রতি নির্দেশ, তুমি আগে চলো। তিনি নামতেও পারতেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে ধীরে ধীরে কথা বলতেছেন, কিছু কিছু কথা বলতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় মর্যাদা সম্পন্ন সাহাবি মুয়াজ ইবনে জাবালকে জাবাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মুয়াজ তুমি যে যাও তো সেখানে ফয়সালা করবে কি দিয়ে, ফয়সালার তোমার মানদণ্ড কি? বললেন যে কেন, কিতাবুল্লাহ, আপনার নিকট থেকে কোরআনে কারিমের এলেম শিখছি আমি, সে কোরআনে পাকের এলমের আলোকে আমি ওখানে ফয়সালা করব। হ্যাঁ, সাহাবায়ে কেরাম ছাত্র ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন, লাখ কোটি প্রফেসর, সারা বিশ্বের সব প্রফেসর একত্রিত হয়ে, সব মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব, ফকি, মুফতি একত্রিত হয়ে পড়াইলে যা ফায়দা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক মজলিসের একটুখানি পড়ানোর দ্বারা তার থেকেও লাখ কোটি গুণ বেশি ফায়দা হতো। তার এলেম তো এলেম ছিল, তার জ্ঞান তো আসমানি জ্ঞান ছিল, আল্লাহ পাক সরাসরি জ্ঞান তাকে দান করতেন, পরিবেশন করতেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন যে আমার রসুল নিজের থেকে কিছু বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল থেকে বলেন না। বোঝা গেল খেয়াল থেকে বলা এটা দিন না। অনেকে নিজের খেয়াল খুশি জজবায় যা আছে সবটা দিন হিসাবে বলে, এরকম লোকের সংখ্যা এখন হাজার হাজার লাখ লাখ। নিজে ভালো মানুষ, নামাজি, দিনদার, তাহাজ্জুদ গুজার, ভদ্রলোক এবং খুব দিনের লাইনে জড়িত, এরকম লোকের একটা ভালো কথা মনে পড়লে উনি মনে করেন এটা ইসলামী কথা, মিম্বরে বসে বলতে শুরু করেন। কি ভুল বিষয়! অথচ যে সিরফ কোরআন সুন্নার উপরে ভিত্তি করে কথা বলা চাই, এর বাইরে কোনো কথা বলা চাই না। এজন্য দিনের কথা বলা ভীষণ ভারী দায়িত্ব এবং নাজুক দায়িত্ব। আল্লাহ পাক এক কথা বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি থেকে তিনি কিচ্ছু বলেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী সব নবীদের শ্রেষ্ঠ, যিনি তার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন তিনি নিজের খেয়াল থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি যা বলেন সেটা আমার ওহির মাধ্যমে প্রাপ্তটা বলেন। এটা হল দিন, আর এই ওহি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে বলেন যে আমার রাসূল সাহাবীদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। সে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতটা কি জিনিস, হ্যাঁ সেটা কি আমরা বুঝি? বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের অর্থ হল জিবরীল আমিন আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসার পর যেইভাবে জিবরীল তেলাওয়াত করছেন হু বহু ওইভাবে তেলাওয়াত করার নাম তেলাওয়াত। এর নাম হল কোরআনে পাকের তেলাওয়াত। যার যার ইচ্ছা মতো তেলাওয়াত করার নাম তেলাওয়াত না। এজন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত শিখা। এ ওলামায়ে দিন যে তেলাওয়াত শিক্ষা দেন নিজের থেকে না, আগে থেকে যে ধারা চলে আসছে যে এই নিয়মে এটা পড়তে হবে, ওইটাই শিক্ষা দেওয়া হয়। তো এটা জিবরীল আমিনের তেলাওয়াতের ধারাটা এখন পর্যন্ত পৃথিবীতে বহাল আছে, অব্যাহত আছে, কেয়ামত পর্যন্ত এটা চালু থাকবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত্রে ঘর থেকে বের হলেন, সঙ্গে হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমা দুজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সাহাবীকে নিয়ে একান্তে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ করতেন, কথা বলতেন এবং তাদেরকে খাসভাবে দ্বীনের এলেম দিতেন, যেহেতু উম্মতের তারা সবচেয়ে বড়। তো অনেক বেশ রাত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হলেন, এই দুই সাহাবীর সঙ্গে মসজিদে নববীর দিক থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থেমে গেলেন, দাঁড়ায় গেলেন, আর তেলাওয়াত শুনতেছেন তো শুনতেছেন শুনতেছেন, এত খুশি, ভীষণ মুগ্ধ। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরীল আমিন আমার নিকট কোরআনে পাক যেভাবে তেলাওয়াত করে পৌঁছে দিয়েছেন, অনুরূপ তেলাওয়াত যে ব্যক্তি করতে চায় এই লোকটার মতো জন্য তেলাওয়াত করে। আর সেই লোকটা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হানাফি মাযহাবের উলামায়ে দ্বীন যে সকল সাহাবাদের মাসলা মাসাইল এবং ফতোয়ার বেশি অনুসরণ করেন তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। যাই হোক, এটা তো বললাম যে আল্লাহ নবী তেলাওয়াত শিক্ষা দেন, এই কথা কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব এবং আসমানি কিতাব সবিস্তারে তাদেরকে বুঝাইয়া দেন। ওয়াল হিকমা, কোরআনের কথাগুলো, কোরআনের হুকুমগুলো, নির্দেশনাগুলো জীবনে বাস্তবায়ন কিভাবে করতে হবে এটা আবার নিজে তিনি ব্যাখ্যা করে বুঝাইয়া দেন, প্র্যাকটিক্যাল ভাবে দেখাইয়া দেন। এটার নাম হল হিকমা। কি কথা বুঝতেছেন আপনারা? হিকমতের আবিগি লোকেরা আরবি ভাষা শিখে পরে আরবিতে ডিকশনারিতে যে শব্দের যে অর্থ, তো মনে করে এইটাই কোরআন শরীফের এই জায়গাতে অর্থ। আহা, মুসলমান এবং আবেগি মুসলমান, গবেষক টাইপের মুসলমানদেরকে নিয়ে কত যে ঝামেলা। আমি এই শব্দগুলোর দ্বারা কারো সমালোচনা করতেছি না, সমালোচনা আদৌ এই মসজিদে বসে বললাম আল্লাহর কসম আমার উদ্দেশ্য না। আমি বলতে চাই মুসলমান দীন ইমানের জীবনকে সুন্দর মনে করে, এটা পছন্দ করে, কিন্তু এই ভালোবাসতে গিয়া নিজের আবেগে ভুল করে, এক্সিডেন্ট করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, দিন আসছে আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করছেন, সাহাবিদেরকে শিক্ষা দিয়ে তৈরি করছেন, তারা আবার শিক্ষা দিয়া তাবিদেরকে তৈরি করছেন, তারা শিক্ষা দিয়া তাবে তাবিদেরকে তৈরি করছেন, সেই আসমানি এলমের ধারা, সেই ব্যাখ্যা সহ পৃথিবীতে দাঁড়িয়ে আছে ওলামায় দ্বীনের মাধ্যমে। এই হক্কানি ওলামায় দ্বীনের নিকট থেকে যারা বিশুদ্ধ, এই উৎস থেকে যারা এলম নেবেন, দ্বীন নেবেন, তো তাদের দ্বীন নির্ভেজাল, নিখুঁত এবং সোজা, এটা জান্নাতের রাস্তা, সিরাতুল মুস্তাকিম এটা। আর যারা বিপরীত কোন উৎসে গিয়া ধর্ণা দিবেন, তো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তারা ভুলের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু আমাদের সকলকে বুঝ দান করেন। তো হিকমত মানে হল কি, যে কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিচ্ছেন, নামাজ আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। আমরা এমনি সহজে মনে করি যে না, অর্থটা হয়ে গেছে, হয় নাই, এটা নিতান্তই এজমালি কথা। এই আমাদের জমি কোথায়? জমি এই বিলের মধ্যে 10 একর, এখন আপনি পুরা বিল ঘুরতেছেন, জমি তো পান না, এই কথা বুঝছেন? দাদাই বলে গেছে আমাদের জমি বিলের মধ্যে 10 একর, তামাম কোন খুঁজা কোনো জায়গায় জমি পাওয়া যায় না, 10 একর কোথায়, চিহ্নিত করতে হবে না, কি কথা বুঝতেছেন আপনারা? কোরআন শরীফে তো আল্লাহ পাক বলে দিচ্ছেন এজমালি আকিমুসসালাহ। আকিমুসসালাহ শব্দটার অর্থ যে নামাজকে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আল্লাহর পছন্দসই একদম চমৎকার সুন্দরভাবে পড়া, এটার নাম হল আকিমুসসালাহ। আমরা বলি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু এতে কথাটা ক্লিয়ার হয় না। তার মানে হচ্ছে যে ফরজগুলো কি কি বুঝো, ওয়াজিবগুলো বুঝো, সুন্নতগুলো বুঝো, এর ভিতর বাইরের সৌন্দর্যগুলো বুঝো নামাজের, এবং সবটা পূর্ণভাবে রক্ষা করে নামাজ আদায় করো, এটা হল আকিমুসসালাহ, এটা হল নামাজ কায়েম করা। এইরকম নামাজ, নামাজ কায়েম করতে যা বুঝানো হয়, এইরকম নামাজ তো পড়ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম। আর রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম দেখলেন যে ওরা এরকম নামাজ শিখবে কোথেকে, তো তিনি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি এটা দেখো এবং শিখো, ফের এইভাবে পড়ো তো আকিমুসসালাহ হবে, তখন নামাজ কায়েম করা হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো রসুল্লাহ আল্লাহ পাক তো কোরআন শরীফে বলেন না নামাজ আরম্ভ করো আল্লাহ আকবর বলে, আল্লাহ পাক বলেন না আল্লাহ আকবরের পরে সানা পড়বা, আল্লাহ পাক বলেন না সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বা, আল্লাহ পাক বলেন না এরপরে আলহামদুলিল্লাহ তারপরে সুরা মিলাবা, কোরআন শরীফে এগুলো কোথাও নাই, কি কথা বুঝতেছেন? এই যে আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করো, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এটাকে সবিস্তার শিক্ষা দিলেন দুই ভাবে, একটা হল নিজে মৌখিক ভাবে থিওরিক্যাল ভাবে শিক্ষা দিলেন, আরেকটা হল প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিবেন, কি কথা বুঝেন নাই? তো দুই ভাবে যে শিক্ষা দিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, এটা সমষ্টির নাম হল হিকমত। আর এখন মানুষ মনে করে দিনের সাথে যুক্ত যারা, তারাও মনে করে আমি দিনের কাজ করি, ওয়াজ করি, বয়ান করি, আমার এলেম কালাম আছে, আমি বুখারি শরীফ পড়াই, অতএব আমার মধ্যে দিনের একটা কথার ব্যাখ্যা যদি বুঝাই এসে যায় এটা হিকমত, একটা দিন প্রচারের একটা কৌশল বুঝলাম এটা হিকমত। কি বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হিকমতের অর্থ ছিল কি আর এখন আমরা বুঝলাম কি? যত তাফসীরের কিতাব আছে আপনারা খুললেই দেখবেন ওখানে আল হিকমা আই সুন্না, হিকমত মানে সুন্নত, আর সুন্না মানে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন আদর্শ। আর পূর্ণাঙ্গ জীবন আদর্শ বলতে চারটা জিনিস, কথা বুঝতেছেন আমার? কাউলি, আমালি, তাকরিরি, সুকুতি। রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কোরআনের যে ব্যাখ্যা দিলেন মৌখিকভাবে, এটা সুন্না। রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমল করে কার্যত যেটা দেখা দিলেন এটা সুন্না। এক সাহাবি একটা কাজ করতেছিলেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ঠিক আছে, অল রাইট, ওকে, আল্লাহ রসুল নিজে বলেনও নাই, আমল করে দেখারও নাই, আরেকজনের কাজের স্বীকৃতি দিলেন, এর স্বীকৃতিটা সুন্না, কি কথা বুঝেন নাই? আচ্ছা, আরেকজনে আমল করতেছিলেন, কাজ করতেছিলেন, কোন একটা অনুষ্ঠান করতেছিলেন, যে কোনো একটা লেনদেন করতেছিলেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম স্বয়ং সচক্ষে সেটা দেখলেন, দেখার পরে এই ব্যাপারে উচ্চবাচ্য করলেন না, নীরব থাকলেন, তার নীরবতা এটাও সুন্না। কারণ যদি এটা ইসলাম বিরোধী হইত, আল্লাহর পছন্দের বিপরীত হইত, এটা প্রতিবাদ করতেন তিনি, এটা সংশোধন করে দিতেন, তিনি নীরব থাকা এটাকে সমর্থন দেওয়া, কি কথা বুঝেন নাই, সুন্নার কয়টা অর্থ হল? চারটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য মাদ্রাসায় যে আলেম ওলামার এত বছর খালি পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়াইতেই থাকেন, কি জিনিস সেগুলো? অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক ভারী জিনিস। আল্লাহ তাআলা ইসলামের এলমের মর্যাদা বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, তো আমি এত কথা বলার আমার তো খেয়াল ছিল না, আমি বলতেছিলাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কথা। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মুয়াজ, তুমি যে যাবে ইয়ামানে, তো অনেক দূর, তো মদিনা থেকে বহু দূরে, তো তুমি সেখানে, তখনকার দুনিয়া ফোন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ফোন করবেন যে এটা আমি বুঝি না, এটা সমাধান কি, সুযোগ তো নাই। তো ওখানে দায়িত্বের সাথে দিন রাত কাজ করতে হবে দিনের, আর দিনের কাজ আবেগে করা যাবে না, নিজের খেয়াল থেকে করা যাবে না। মুয়াজ ইবনে জাবাল এটা বলতে পারবেন না, আমি ইসলামের গবেষক, কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে আমি যা উদ্ধার করতে পারছি বাস এটা তোমাদেরকে শুনাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন যে তুমি কিভাবে ফয়সালা করবে আমাকে শুনিয়ে যাও। বললেন যে আমি আল্লাহর কোরআন থেকে আপনি যেভাবে শিক্ষা দিচ্ছেন এর আলোকে আমি ফয়সালা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইনলাম তাজিদ, যদি তুমি এই আল্লাহর কিতাব কোরআনের আলোকে সিদ্ধান্ত নিতে না পারো, এরকম কোনো কিছু তোমার বুঝে না আসলো, তখন তুমি কি করবা? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে ফাবি সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে আদর্শ, আপনার নিকট থেকে শিক্ষা দীক্ষা লাভ করছি কোরআনের আলোকে, সেটা হল সুন্না, আমি ওই সুন্নার আলোকে ফয়সালা করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইনলাম তাজিদ, যদি তুমি না কোরআনে পাইলা না আমার সুন্নার আলোকে পাইলা, তোমার কাছে নাই সেটা, এখন তুমি কোন দিকে যাবা, কি করবা? বিষয়টার ফয়সলা তো করতে হবে। মুসলমানরা নানান কথা নিয়ে আসবে, এই বিয়েটা শুদ্ধ হলো কিনা, এই লেনদেনটা শুদ্ধ হলো কিনা, আমাদের দুইজনের মধ্যে হক নিয়ে এরকম ঝগড়া, তো আমার হক মুখে বলে আমার হক, দুইজনের হক, কার পক্ষে ফয়সলা করবা, তুমি কিসের আলোকে ফয়সলা করবা? তো কোরআনে পাইলা না, হাদিসে পাইলা না, এখন তুমি কোথায় যাও? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তখন কোরআন সুন্নার আলোকে, কোরআন সুন্নাকে ভিত্তি বানায়া আমি চিন্তা করব, গবেষণা করব, সেই আলোকে ফয়সলা করব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এটা কি বললেন যে কোরআনের বাইরে আর হাদিসের বাইরে যাওয়া যাবে না, বাইরে যা হবে সবটা ভুল, এই কথা বলছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বড় বড় উলামায়ে দ্বীন এখানে মজুদ আছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারযা বিহি রাসূলুহু, সেই মহান আল্লাহর শুকর প্রশংসা যিনি রসুলের দূতকে এমন জ্ঞান আর বুঝ দান করছেন যার কারণে আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহু আকবার, কি আজব! এত বড় মাপের সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই মুয়াজ ইবনে জাবাল কোন সাহাবিকে পাইলে বলতেন, এদিকে আসো, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো ভাই তোমার সঙ্গে একটু বসি, একসাথে বসি, ইমানকে টাঙ্গা করি, ইমানের নূর বাড়াই, ইমানে বুঝ বাড়াই। কি অর্থ? কামেল ইমান ওয়ালাদের সোহবতে যখন বসে তো তার ইমানে নূর বাড়ে এবং দিনের বুঝ আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে বাড়তে থাকে। এই জন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আহ নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ, কি সোহবত কি বেদুন হাসিল নেই হতা। আল্লাহর দিনের নূর ওয়ালা বুঝ কোন কামেল আল্লাহওয়ালার সান্নিধ্য ব্যতীত অর্জন হয় না। ডক্টর শহীদুল্লাহ সাহেব মরহুম অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন, 18 ভাষার ভাষাবিদ ছিলেন এবং আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত লোকদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু তিনি পাকা দিনদার ছিলেন। একদিকে শিক্ষিত ছিলেন জেনারেল লাইনের, আর একদিকে দিনওয়ালা ছিলেন। আহা, আমাদের জেনারেল লাইনের যে সকল ভাইয়েরা লেখাপড়া করেন, মুসলমানের সন্তান তারা, তারা যদি এই মরহুম ডক্টর শহীদুল্লাহর জীবনধারাকে সামনে রাখেন, যিনি একদিকে এত বড় শিক্ষিত, এত বড় সম্মানিত, হ্যাঁ, আবার আরেকদিকে আল্লাহর দিনের সঙ্গে এমন গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং দিন এমন সাচ্চা এবং পাক্কা অনুসারী। তো একজন ডাক্তার আবার দিনওয়ালা, একজন মাস্টার আবার দিনওয়ালা, একজন ইঞ্জিনিয়ার আবার দিনওয়ালা, একজন এমপি আবার দিনওয়ালা, একজন মিনিস্টার আবার দিনওয়ালা। আল্লাহর কসম এরা সব বিলকুল জান্নাতি মানুষ। হ্যাঁ, যদি কেউ মনে করে সে মাস্টারের জন্য ভুল করতেছে, সে প্রফেসরের জন্য ভুল করতেছে, সে ইঞ্জিনিয়ার সে ভুল করতেছে, সে এসপি দারোগা ওসি বা এমপি বা মিনিস্টার বা রাষ্ট্রপ্রধান সেজন্য ভুল করতেছে, সে জাহান্নামে যাবে, এটা বোকামি। সে বোকার স্বর্গে বাস করে, সে অন্ধকারে বাস করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন, দিনভর জনগণের খেদমত করতেন, রাত্রে মহান আল্লাহর ইবাদতে ডুবে থাকতেন। এসপি সাহেব তিনি একটা একটা পুরা একটা জিলাকে শৃঙ্খলার মধ্যে রাখেন, মানুষ তাদের চেষ্টা ফিকির দরদের কারণে শান্তির মধ্যে থাকে, সুখে থাকে, আরামে থাকে। এটা তাদের মস্ত বড় জনকল্যাণ, মস্ত বড় খেদমত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো আমরা, আহা, সে নামি গোয়াম কি আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস। হ্যাঁ, এক বুজুর্গ বলেন যে ইসলাম এই শিক্ষা দেয় না, আল্লাহ ও রসুল এই কথা বলেন না, দুনিয়ার কাজকর্ম তুমি করতে পারবে না, এই দুনিয়াটা তাহলে অচল হয়ে যাবে। তো দুনিয়ার কাজকর্ম তুমি করবে, কিন্তু যেখানেই থাকবে আল্লাহকে ভুলবে না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা দীক্ষা তরিকার বাইরে তুমি যাবে না। কি কথা বুঝেন না আপনারা? হ্যাঁ, যদি এই যে মসজিদটা এখানে আপনারা এত সুন্দর মসজিদ দেখলেই খুশি লাগে, কি নাটোর শহর, নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদ, কিন্তু এই যে সুন্দর মসজিদটা, পিলারগুলো এত সুন্দর এবং দেখতেই বোঝা যায় কত মজবুত নিখুঁত মসজিদ, এটা কি বড় পীর জিলারি করে দিয়ে গেছেন? এটা কি মুজাদ্দিদ আলফে সানির ইঞ্জিনিয়ারিং এ হয়েছে এই মসজিদটা? হ্যাঁ, নাকি মাওলানা কাসেম নানুতুবি করে দিয়ে গেছেন, নাকি মাওলানা কারামত আলী জৌনপুরি করে দিয়ে গেছেন? নিঃসন্দেহে যারা জেনারেল লাইনে পড়ে বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, এরকম বড় মাপের কোন মেধা সম্পন্ন ইঞ্জিনিয়ারেরই অবদান এটা। কি কথা বুঝেন নাই? কিন্তু সেই ইঞ্জিনিয়ার এত বড় কাজ করছেন, সাথে যদি তিনি নামাজটা পড়েন, তার সাথে যদি তিনি হালাল খান, সাথে যদি তিনি গুনার কাজ না করেন আর গুনা হলে তওবা করেন, তো আল্লাহর কসম এই ইঞ্জিনিয়ার নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। মুসলমানদের মধ্যে এই শিক্ষা, এই কথা, এই বুঝ যদি প্রচারিত হয় আর প্রতিষ্ঠিত হয়, তো মুসলমানরা কোথায় গিয়ে পৌঁছবে? আমরা এমন সব কথাবার্তা অনেক সময় বলি যে এজমালি এবং এইভাবে, যার কারণে মানুষ বুঝতে পারে না যে কোনটা আসলে সীমারেখাটা কি, কতটুকু হলে আমি হকের মধ্যে থাকতে পারবো আর কতটুকু ঘটলে তখন আমার বিচ্যুতি হবে। আমি এশরাক পড়লাম না, তাহলে কি আমার জীবনের ক্ষতি? আমি কি জাহান্নামে যাব? আমি তাহাজ্জুদ জীবনেও পড়িনি, তাহলে কি আমি জাহান্নামে যাব? কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতের দারুল উলুম দেওবন্দের মতো প্রতিষ্ঠানের একটানা 60 বছর অধ্যক্ষ ছিলেন। সারা বিশ্বের লক্ষ লক্ষ আলেম, 10-20 জন 50 জন মরণা সাপনা, লক্ষ লক্ষ আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস এবং পীর সাহেবরা যার সামনে একদম চুপচাপ বাচ্চার মতো বসে থাকতেন আদবের সাথে, সে হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, আমার নিজ কানে আমি শুনছি, তিনি বললেন যে হে মুসলমান, তোমরা এইটুকু করো, অন্তত ফরজ ছাড়বা না, ওয়াজিব ছাড়বা না, সুন্নতে মুয়াক্কাদা ছাড়বা না, আর গুনাহ একটাও করবা না। শুধু এইটুকু যদি তুমি করো, তাহলে তুমি এই যুগের জুনায়েদ বাগদাদি, এইটুকু যদি তুমি করো, তুমি এই যুগের বাইজিদ বুস্তামি। আমি তখন লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করি, আমি তখন ছাত্র, আর আমি ভাবলাম বাপ রে, এটা কি বললেন উনি, মাওলানা কারামত আলী জৌনপুরি, এত বড় ওলি আল্লাহ রহমতুল্লাহ আলী, হ্যাঁ না, সেই হজরত বড় পীর জিলানি বড় ওলি আল্লাহ, হ্যাঁ, এত বড় বড় মানুষ তারা, কত সাধনা, কত মুজাহাদা, কিন্তু উনি বললেন যে খালি এই কটা করলে ওলি আল্লাহ, এই কটা করলেই সে জুনায়দ বাগদাদি বাইজিদ বুস্তামি, কি এটা? তখন তো কিছুই বুঝতে পারতেছিলাম না, কিন্তু এটুকু বুঝতাম যে সারা বিশ্বের ওলামাদেরও যিনি অনুসরণীয় মহামনীষী, তো তিনি যেটা বলছেন ঠিক বলছেন, আমার কাছে দলিল নেই কিন্তু ওনার কথা ঠিক আছে। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? পরে আলহামদুলিল্লাহ যে পড়াশোনা করার তৌফিক হলো, বর্তমান জমানার সেরা সেরা শ্রেষ্ঠ আলিম মুহাদ্দিসদের নিকট পূর্বার আল্লাহপাক তৌফিক দান করছেন এবং বর্তমান বিশ্বের নিকট অতীতের সর্বশ্রেষ্ঠ আউলিয়াদের সঙ্গে আল্লাহপাক উঠা বসা করার তৌফিক দান করছেন। তো দেখলাম তাদের জীবন থেকে, তাদের শিক্ষা থেকে কথাটা একশত ভাগ সত্য। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হল আপনি ক্লাস থ্রি পর্যন্ত পড়ে খুশি যে বাবা আর দরকার নেই, অথচ এম এর সনদ আপনি আর অল্প কয়েকটা দিন পড়লে সহজে পাবেন, এটা একদম গ্যারান্টিযুক্ত। তো আপনি মনে করেন এক মাস পড়লে আপনি এম এর সনদ পাবেন, এমন সুযোগ যদি তৈরি হয় কথার কথা, তাহলে আপনি কি ক্লাস টু পর্যন্ত থ্রি পর্যন্তই তুষ্ট থাকবেন না এম এর সনদ নেবেন না আপনি? আমার প্রিয় বন্ধুরা, যে ইসলামের যে শিক্ষা, আল্লাহর কসম কোরআন হাদিসে যেটা প্রমাণিত সেটা হল আল্লাহ পাক চান যে একদম পাকা সুন্দর একটা মুসলমান আমি দেখতে চাই, একদম কামেল পছন্দের একটা বান্দা আমি দেখতে চাই, সুন্দরভাবে সাজো তো আমার কাছে আসো। এর স্ত্রী স্বামীর কাছে আসলো, খুব সাজলো, খুব চমৎকার, কিন্তু এত সুন্দর পোশাক, এত সুন্দর অলংকার, আরো প্রসাধনী সব ব্যবহার করছে, কাছে আসলে মুখের গন্ধে দাঁড়ানো যায় না, দাঁত মাজে না, একদিনও মুখ পরিষ্কার করে না, দাঁত মাজে না, স্বামী কি খুশি হবে? অথচ আর কোন দোষ নাই, দোষ শুধু এতটুকু। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, আল্লাহ এবং রসুল চান যে ফ্রেশ এক বান্দা তুমি হও, তোমার জীবনের প্রতিটি অধ্যায় এবং বিষয় আল্লাহর তৌহিদে খুশবুওয়ালা, সুন্নতের খুশবুওয়ালা, আসমান থেকে যে দিন আল্লাহ দান করছেন সে দিনের খুশবুওয়ালা, কামেল খুশবুওয়ালা বান্দা তুমি হও, কামেল খুশবুওয়ালা। আমাদের উস্তাদ হাফিজ রহমতুল্লাহ আলাই, এই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলের ইন্তেকালের পরে গোহরডাঙ্গাতে গেলেন, গোহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের সঙ্গে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলের কবর। হাফিজ হুজুর আমাদেরকে বললেন যে আমি কবর জিয়ারত করলাম, কবরের পাশে হেফজখানায় রাত্রিবেলা শুইলাম, শুইতে গেলাম তো এখন দেখি কি কবরের দিক থেকে এই এত রাত্রে খালি খুশবু আছে। তা আমি উঠলাম, খুশবুটা কিসের? তো গেলাম কবরের পাশে গিয়া মাটির কবর, যে কবরের মাটি তুলে তো শুয়ে দেখি যে কবরের মাটি থেকে অপার্থিব বিশ্বকর খুশবু আসতেছে। কেসা খুশবু আলা মানুষ তারা। ভারতের থানা ভবনে এক বুজুর্গ ছিলেন তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলী, তিনি হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে বলছিলেন যে হযরত জি, ওই থানা ভবনের আঞ্চলিক ভাষা, যেমন সিলেটের আঞ্চলিক ভাষা, ময়মনসিংহের আঞ্চলিক ভাষা, চাটগাঁয়ের আঞ্চলিক ভাষা, তো ওইরকম উর্দুতেও আঞ্চলিক ভাষা আছে, একটার সঙ্গে আরেকটা মিলে না। তো থানা ভবনের আঞ্চলিক ভাষায় বললেন, হজরত জি আপনাকে একটা কথা বলি, মে জব আল্লাহ কা নাম লু হো তো মেরা মোহ মিঠা হো যাবে হ্যা, আর খোদা কি কসম মেরা মোহ মিঠা হো যাবে হ্যা, হজরত জি যখন আমি আল্লাহ আল্লাহ বলি, হজরত জি আমার মুখটা একদম মিঠা লাগে, মধুর চেয়েও বেশি মিঠা লাগে, আল্লাহর কসম হজরত জি আমার মুখটা তখন মধুর চেয়েও বেশি মিঠা হয়ে যায়। কেসা মানুষ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, বিশ্বের আউলিয়া কেরামের মহান শিক্ষক মাওলানা জালালউদ্দিন রুমি, হ্যাঁ আল্লাহর ভালোবাসার শিক্ষক, আল্লাহর আল্লাহ প্রেমের শিক্ষক, সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, ও যে বই দিলবর চু পর্রামি সওয়াদ আমি জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজির সোবত দোয়া নজরার শিক্ষার বরকতে এমন এক জিন্দগি আল্লাহ আমাকে দান করছেন, হে মুসলমান আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই আল্লাহর আরশ থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এই কথা বলছেন, কি বলবো। হ্যাঁ ভারতে এক বুজুর্গ ছিলেন ব্রিটিশ আমলে, তখনকার যুগে বোখারি শরীফ পড়াইতে হলে ওই একদম প্রায় বুড়া হওয়ার কাছাকাছি যাওয়া লাগতো, সেই আমলের বোখারি শরীফ পড়াইতেন এমন একজন আলেম, আর মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় বিখ্যাত আলেম মুজাদ্দিদ যার সোহবতে যাইতেন, সেই মাওলানা ফজলুর রহমান গাজ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই ভোর ভোর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন তো দোয়া কালাম জিকিরে মশগুল থাকতেন, আর যখন ভোর হইতে শুরু করত তখন তিনি বলতেন যে কেউ বাদ সবা আজ বহুত মুশক বার হায়দ হাওয়াকে রূপ পে খুলি জুলফে ইয়ার হো, আজকের ভোরের বাতাসে আমি এত খুশবু কোথেকে পাই, কিসের খুশবু? আমার মনে হয় মহান আল্লাহ আমাকে দেখছেন যে ভোর রাতে আমি তারে ডাকাডাকি করি, তার জন্য কান্নাকাটি করি, তো খুশি হইয়া আমার জন্য তার তাজাল্লি ছড়াইয়া দিচ্ছেন বাতাসের মধ্যে, সেই আল্লাহ পাকের তাজাল্লির খুশবু আমি এখানে পাইতেছি। এইরকম মানুষ এই পৃথিবীতে ছিলেন প্রিয় বন্ধুরা এবং থাকবেন কেয়ামত পর্যন্ত। কামেল বান্দা কামেল আউলিয়া পৃথিবীতে সবসময় থাকবেন, যাদের সান্নিধ্যের বরকতে কারো ইমান কামেল হবে। তা আমি বলতেছিলাম যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ তিনি এই কথা বললেন যে ভাই আসো তো ইমানকে চাঙ্গা করি, ইজলিস বিনা নুমিন সাআতান, একসঙ্গে বসলে ইমান বাড়ে, একসঙ্গে বসলে, বড় মানুষের সঙ্গে বসলে তোকের ইমান বাড়ে। সাধারণ সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম মনে করতেন যে আমার নামাজ নিজের জায়গায় ঠিক আছে, আমি নামাজ তো পড়বই, আমি রোজা তো রাখবই, আমি তেলাওয়াত তো করবই, জিকির তো করবই, হালাল তো খাবই, কিন্তু এতটুকুর উপরে সন্তুষ্ট থাকতেন না তারা, আল্লাহ রসুলকে একটু গিয়ে দেখে আসি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই যে নিজে লাখ এবাদত বন্দিগীতে ডুবেছিলেন এর দ্বারা যেই পরিমাণ নূর অর্জন হইত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এক এক নজর দেখার দ্বারা তার চেয়ে লাখ কোটি গুণ বেশি নূর অর্জন হইত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখানে একটা বিষয় গভীরভাবে বুঝার, সেটা হচ্ছে কি যে নামাজ কিন্তু রসুল সাল্লাহ আলাইসলামের জমানার পরে বদলে যায়নি, ওই জমানার নামাজই এখনো আছে, ওই জমানার রুকু, ওই জমানার সেজদা, ওই জমানার কোরআন সবটা অক্ষত আছে, কোন ব্যাসকম তো হয়নি। কিন্তু একজন মুসলমান তিরিশ পারা কোরআনের হাফেজ, তিরিশ পারা কোরআনের মুফাসসির, তিরিশ পারা কোরআনের ব্যাখ্যাতা এবং হাদিসের সবগুলো কিতাব তার মুখস্থ, সব মুখস্থ, আর ইসলামের আমল একটাও ছাড়েন না, না পাঁচ ওয়াক্ত নামাজ ছুটে, না এশরাক ছুটে, না ওয়াবিন ছুটে, না তাহাজ্জুদ ছুটে, না কোন বছরের হজ উমরা ছুটে, কি কথা বুঝেন নাই? সারা দুনিয়ার কাছে সে তিনি বিখ্যাত এবং প্রসিদ্ধ, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, এবং সারা লক্ষ আলেমকে একত্র করলে ওনার সমান হবে না, আর এই এত বড় আবেদ আর পৃথিবীতে নাই। কিন্তু এই মানুষটার কোন এক অক্তের নামাজ রসুল্লাহ, ওই মানুষটার সারা জীবনের নামাজ এলেম আমল কান্নাকাটি তাহাজ্জুদ সবটাকে একত্রিত করলে কোন সাহাবীর এক সেজদার বরাবর কি হবে? আর কারোটার কথা নাই ধরলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেজদার বরাবর হবে? সারা বিশ্বের লা ইলাহা ইল্লাল্লাহকে একত্রিত করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক লা ইলাহা ইল্লাল্লাহর বরাবর কি হবে? হবে না। আমার প্রিয় বন্ধুরা, পার্থক্যটা কোথায়? সাহাবিদের মধ্যে পরকালের মুসলমানদের পার্থক্য কেন? অথচ কোরআন এক, হাদিস এক, আমল এক, এবাদত এক, সেজদা এক, রুকু এক, পার্থক্য শুধু একটা, সেটা হল যে পরবর্তী যুগের মুসলমানরা সব আমল করেন কোরআন সুন্নারই মোতাবেক, এবং সে কারণেই নিঃসন্দেহে তারা জান্নাতে যাবেন। কিন্তু এই সাহাবায়ে কেরাম এই কোরআন হাদিসের এলেমের সাথে আমলের সাথে তাদের একটা জিনিস বেশি ছিল, সেটা হল রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সান্নিধ্য। ওই তার সান্নিধ্য তাদের জীবনের প্রতিটি এলমার আমলকে এত ভারী এবং দামি বানিয়ে দিছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এর মাধ্যমে কেয়ামত পর্যন্তর জন্য মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম শিক্ষা দিচ্ছেন যে তোমরা আমল তো করবে, কিন্তু সে আমলকে সব সবচেয়ে দামি বানানোর জন্য তরিকা হল ওয়াকুনু মাস সাদিকিন, যে ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া আর রহমানু ফাসআল বিহি খাবীরা, যে কোরআন শরীফে আল্লাহ পাক বারবার বলছেন যার সারমর্ম হল সাদিকিন, যারা কামেল ইসলামী জিন্দগিওয়ালা, কামেল ইমানে জিন্দগিওয়ালা, তোমরা তাদের রং ধরো, তাদের অনুসরণ করো, তাদেরকে ভালোবাসো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের থেকে দোয়া নেও, তাদের সঙ্গে ঘনিষ্ঠ হও, এই জিনিস তোমাদেরকে উপরে উঠাবে, উর্ধে উঠাবে, অনেক বড় বানাবে, অনেক বড় জান্নাতের অধিকারী করবে, আল্লাহর সঙ্গে শ্রেষ্ঠ বেলায়েতের মর্তবায় তোমাদেরকে ভূষিত করবে। বিশ্বের বহু মুসলমান যারা ইসলামকে ভালোবাসেন, এলেমকে ভালোবাসেন, আমলকে ভালোবাসেন, দিনের কথা ভালোবাসেন, লাখো কোটি মানুষ হেদায়তের পথে আসুক, এর জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত, এরকম অনেক মুসলমান আছেন যারা ইসলামের এই শিক্ষাটাকে ভুলে গেছেন অথবা বুঝেন না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যারা বুঝবেন তো তারা তো ভীষণ কামিয়াব, যারা বুঝবেন না তো নিজের ক্ষতি নিতে গড়লেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এখানে আপনারা, আমার মনে হয় যে আপনারা অনেক শিক্ষিত লোকেরা এখানে বসছেন, যার কারণে আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনতেছেন। ভারতে এক বড় আলেম ছিলেন ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, একজন ছিলেন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। একজন ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই সবগুলো মানুষ যারা তখনকার পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবাই গিয়ে মুরিদ হয়েছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে চারটা মজহাব পৃথিবীতে হক, এই চার মজহাব, মজহাব মানে মতবাদ না, মজহাব মানে কোরআন সুন্নার বিশুদ্ধতম ব্যাখ্যা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই সাইডে আমি গেলে কথা লম্বা হবে, সেজন্য সেদিকে না গেলাম। অনেকে মনে করে মজহাব মানে কোন ব্যক্তির মতবাদ, এই লোক অন্ধকারে আছে, মারাত্মক ভুলের মধ্যে, বিভ্রান্তির মধ্যে, গুমরাহের মধ্যে আছে। যে এখনকার মানুষ কোন একটা মসলা জানতে হলে তখন কোন বিজ্ঞ আলেমের কাছে যায়, মুফতি সাহেবের কাছে যায়। হুজুর, আমাদের আপোষে এরকম ঘটনা ঘটছে, এটার সুরাহা কি, ফয়সালা কি, তো আমি তো জানি না, আমি সেই লাইনে লেখাপড়া করি নেই, তো একজন বড় আলেম মুফতি সাহেব একটা ফয়সালা দিয়ে দেন, বলেন যে ঠিক আছে, আল্লাহ আপনাকে যাজায় খায় দেখ, কি মানে না মানুষ। আমার প্রিয় বন্ধুরা, এইরকম সারা বিশ্বের আলেমরা তারা যাকে মানেন, তাহলে তিনি কত বড়? সেই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী কত বড়, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলী কত বড়, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী কত বড়, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলী কত বড়। ওই যে শাফি মজহাব, এক ব্যক্তির নামে কোরআনের একটা, কোরআন হাদিসের ব্যাখ্যার নামকরণ হয়ে গেছে, এতে করে বর্তমান বিশ্বের কিছু মানুষ, মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে এটা ব্যক্তির মতবাদ, এটা কোরআন হাদিসের ব্যাখ্যা না। আল্লাহর কসম, এই মানুষগুলো সম্পূর্ণ ভুল কথা বলতেছে, এবং যারা এরকম এই কথাগুলোর মধ্যে পড়বে তারা গুমরাহের শিকার হয়ে যাবে, পথ হারাইয়া ফেলবে। সারা বিশ্বের মুসলমান চার মজহাবের অনুসারী, চার মজহাব হোক, কথা মশলায় ব্যস্কম হয়ে গেছে, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আসতে বলে, কেউ আলহামদুলিল্লাহ ইমামের পিছনে পড়ে, কেউ পড়ে না। হ্যাঁ, এটাকে মনে করে ব্যক্তির নির্দেশ এবং মতবাদ, এটা ভুল ধারণা। এগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে গিয়েই ভালো আলেম, বড় আলেম, লাখো কোটি আলেম না, হাজার হাজার কোটি আলেমের চেয়েও যিনি বড় আলেম, এইরকম বড় আলেমের দিন ছিলেন এক একজন ইমাম, একজন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ব্যাখ্যা দিতে গিয়া অটোমেটিকলি এরকম পরস্পরের সিদ্ধান্তের মধ্যে ব্যস্তম হয়ে গেছে। কি কথা বুঝতেছেন আপনারা? কথাটা আসলো অন্তত একটা উদাহরণ দিই, এইরকম পার্থক্যটা হলো কেন, একটু একটা উদাহরণ দেবো আপনাদেরকে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের একটা জামাতকে পাঠাইলেন যে তোমরা বনি কোরাজার এলাকায় গিয়ে আসর পড়বা। কথা ক্লিয়ার না? কথা পরিষ্কার কি না? এর মধ্যে কোনো অস্পষ্টতা আছে? তোমরা যাও, তোমরা গিয়া বনি কোরাজার ওখানে গিয়ে আসর নামাজ পড়বা, যাও রওনা হো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, দেরিতে করা যায় না, ছুটছেন, তারা তো ছুটছেন, যাইতেই আছেন, যাইতেই আছেন। এখন রাস্তার মধ্যে দ্রুত যাওয়ার পরেও তারপরে দেখা গেল যে ওহো, বনি কোরাজার এলাকায় গেলে ওইখানে যাইতে যেতে মনে হয় আসর নামাজের রক্ত থাকবে না, আর ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। হ্যাঁ, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন মুমিনরা নামাজ পড়বে, এটা একদম ওয়াক্ত সুনির্ধারিত করে দিলাম আমি, আল্লাহ পাক কোরআন শরীফ এটা বলছেন, তো প্রত্যেক ওয়াক্ত সুনির্ধারিত, তো আমরা ওখানে যাইতে যাইতে আসরের রক্ত মনে হয় থাকবে না, তাহলে ওয়াক্ত মতো নামাজ তো পড়তে হবে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলে দিলেন তোমরা আসর পড়বে বনি কোরাইজায় গিয়া, কিন্তু ওয়াক্ত যদি না থাকে তাহলেও কি আমাদের সেখানে গিয়ে পড়তে হবে? এটা তো তিনি চাইবেন না। তাহলে আমরা ভাইরা চলো চলো আমরা রাস্তায় নামাজটা পড়ে ফের জলদি রওনা হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন হোক আর নামাজ ওয়াক্তের বাইরেও না যাক। কি কথা বুঝেন নাই? তো সাহাবিরা এই এক দল এই সিদ্ধান্তে আসলেন, আর এক দল একদম অটল, না কোন হেরফের করা যাবে না। তিনি বলছেন বনি করা যায় গিয়া আসর পড়বা, তার আগে আমরা পড়বই না, ভক্ত থাকলে থাক। কি কথা বুঝেন নাই, এই দুজনের কারো সম্পর্কে এটা বলা যায় এই লোকটার নেতৃত্ব নেতা হইতে চাইছে, এরকম কি বলা যায়? উনি চাইছেন আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, আর অপর পক্ষ চাইছেন যে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, আমাদের দল ভারী হোক, আমাদের দলের সুনাম সুখ্যাতি হোক, এমনটা কি ছিল? এখলাসের সাথে আল্লাহরই সন্তুষ্টির জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আনুগত্যের প্রেরণায় উভয়ের সিদ্ধান্ত। একদল বলেন না এখনই পড়তে হবে আসর, না হলে অক্ত থাকবে না, আর একদল বলেন না আসর এখানে পড়বো না, ওখানে গিয়েই পড়বো, যেটা ডাইরেক্ট তার নির্দেশ বা নির্দেশনা ছিল। সাহাবীরা ঠিক তাই করলেন, একদল রাস্তার মধ্যে আসরের নামাজ পড়লেন, আরেকদল এখানে পড়লেনই না, না আমরা এখানে পড়বো না, আমরা যাইতে থাকি, তারা যাইতে থাকলেন, তারা গিয়া সেই বনি কোরাইজের এলাকায় পৌঁছলেন, সেখানে গিয়ে আসর পড়লেন। যাই হোক, পরে যখন তারা সে অভিযান থেকে ফিরলেন, রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে গেলেন, তো তারা আমানতদারির সাথে এটা মনে করতেন যে সব বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে জানানো দরকার, তিনি যেটা বলবেন ঠিক আছে তো ঠিক আছে, আর যেটা ঠিক নাই ঠিক নাই সেটা আমরা সংশোধন করে নিব, কারণ কোরআনের নির্দেশ মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যা যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেই বিষয় থেকে যেই যেই বিষয় থেকে বারণ করেন তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূলকে ফলো করাই দিন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওই যে মধ্যখানে একটা কথা রয়ে গেছিল, বলবো বলবো করে বলা হয় না, সেটা বলেই ফেলি, না হলে থাইকা যাওয়ার আশঙ্কা। সেটা হলো ওই যে বললাম যে জমি তো 10 একর কিন্তু চিহ্নিত নাই, কি কথা বুঝেন নাই? তো আকিমুসসালাহ নামাজ কায়েম করো বলছেন আল্লাহ তাআলা, কিন্তু কিভাবে করব, বাস্তবে সেটা প্রতিফলিত হবে কিভাবে, সেটার ব্যাখ্যা তো আমাদের জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বিষয়টার ব্যাখ্যা দিয়ে দেন, তো তখন সেটা বাস্তব ইসলামে পরিণত হয়, তখন সেটা আল্লাহ পাকের নির্দেশ বা নির্দেশনার একদম পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্যই কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহকে মানবা আমার রসুলকে মানবা, ওয়া উলিল আমরি মিনকুম। শুনতেছেন আপনারা খেয়াল করে, তিনটা কথা আল্লাহ পাক বলেন যে কথা তিনটা বললেন, আতিউল্লাহ আল্লাহকে মানো, ওর রসুল রসুলকে মানবা, ও উলিলামে মিনকুম। উলিলামে মিনকুমের আরবি তাফসিরের কিতাবের মধ্যে দেখবেন এর ব্যাখ্যা, মূল ব্যাখ্যা হল যে ওই ওলামায় দিন যারা কোরআন সুন্না বুঝেন আল্লাহ রসুলের আনুগত্যের ক্ষেত্রে অগ্রগামী, তোমরা তাদেরকেও মানবা। তো কথা কয়টা হল? তিনটা হল না? তার মানে কি দাঁড়ায়? যে আল্লাহকে মানবা ঠিক আছে, রসুলকে মানবা, রসুল কি খোদা? রসুল তো খোদা না, তো রসুলকে মানা ছাড়া আল্লাহকে মানাও যাবে না। কিভাবে? আল্লাহ যে মাবুদ তার ইবাদত আমার দায়িত্ব আমার কর্তব্য, সেটা আমি করতে পারবই না রসুলকে না মানলে। রসুল বলবেন, রসুল শিখাবেন, রসুল দেখাবেন, কি কথা বুঝেন নাই? এজন্য আল্লাহ বলছেন আমাকে মানতে হলে রসুলকে মানতেই হবে। আর আল্লাহ পাক এটাও বললেন যে আমাকে মানতে হলে রসুলকে মানতে হলে এই বিজ্ঞ ওলামায় দিন শ্রেষ্ঠ ওলামায় দিন যারা, তো তাদেরকে তোমাদের মানতেই হবে। কেন? আল্লাহ তো আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহ তো কারোর সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন না, এটা ঠিক ওটা ঠিক না এটা হলো ফতোয়া আমার, এরকম কি বলবেন আল্লাহ তাআলা? আর রসূলও থাকবেন না, তো থাকবেন তো ওলামায়ে দিন কিয়ামত পর্যন্ত। তো আল্লাহর কথা রসুলের কথা এবং রসুলের জীবনটাকে একদম সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে অকাট্যভাবে বুঝায় দিবে, ফয়সালামূলকভাবে সিদ্ধান্তমূলকভাবে, এটা তো দরকার দিনের উপর চলার জন্য, সেটা করবে কে? তো আল্লাহ আল্লাহও সিদ্ধান্ত দিলেন না, মানে আল্লাহ তো এসে এক এক মজলিসে বসবেন না, সিদ্ধান্ত দিবেন না, রসুলও নাই, রসুলও দুনিয়ার থেকে চলে গেলেন, তিনিও সিদ্ধান্ত দিচ্ছেন না। এখন তো এই ঘটনা তার সামনে উপস্থিত করা হয় নাই, এই বিচার তার সামনে আসে নাই, তিনি সিদ্ধান্ত দিবেন না, তো দিবে কে তাহলে? রসুলের নাই ওলামায় দিন, কি কথা বুঝেন নাই? আর ওলামায় দিন যে বুখারি শরীফ পড়াইতে জানেন, কিন্তু বুখারি শরীফ থেকে মশলা বাইর করে বলতে পারেন না, কথা বুঝতেছেন আপনারা? যত দুনিয়ার শেখুল হাদিস, কোন শেখুল হাদিস এরকম নাই যিনি এই কথা বলতে সাহস আছে, সারা বিশ্ব চ্যালেঞ্জ, সারা পৃথিবীর কোন শেখুল হাদিস বলুক যে ইসলাম আমি ইসলামের দলিল প্রমাণ আমি ডাইরেক্টলি কোরআন হাদিস থেকে নিজে বাইর করে নিয়ে এসে আপনাদের সামনে পেশ করতে পারবো, কোন আলেম পৃথিবীতে নেই। আল্লাহ পাক নিজেই এরকম নিয়ম বানাইছেন যে আল্লাহ রসুলের পরে সাহাবা, তাবিন, তাবে তাবিনের জমানা ছিল। ওই জমানার মধ্যে এমন বড় বড় আলেমদিন আল্লাহ পাক বানাইছেন যারা কোরআন সুন্নার বিশদ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, যেটা একদম সুসংরক্ষিত রয়ে গেছে এবং ওইটাকে ফলো করতেছে সারা দুনিয়ার মুসলমান। এই কথা বুঝতেছেন ভাইরা? বাস মাশাআল্লাহ, আমাদের তো কোরআন সুন্নার উপর আমল করলেই হলো, আর কোরআন সুন্নার উপর আমল করতে হলেই আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন ওলামায়ে দিন সিদ্ধান্ত দেন সেটার উপর তোমরা আমল করো। আরো এক আয়াত আল্লাহ পাক বলছেন পরিষ্কার, আর রহমানু ফাসআল বিহি খাবীরা, আমি আল্লাহর সন্তুষ্টির পথ জানতে হলে যারা সঠিক খবর রাখেন তাদের নিকট থেকে জানো। আর এক আয়াত আল্লাহ পাক বলছেন পরিষ্কার যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আহলা যিকর আহলা ইলম। সব মুফাসসিরিন বলছেন আহলুল যিকর মানে আহলুল ইলম। এই আয়াতে পাকে আল্লাহ পাক বললেন যে তোমরা যারা দীন সম্পর্কে জানো না, যে উলামায় দীন যথাযথভাবে জানেন তোমরা তাদের নিকট থেকে শিখবে, তাদের নিকট জিজ্ঞাসা করবে। তা আল্লাহ পাক সারা বিশ্বের মানুষদেরকে উলামায় দীনের দিকে মোতাবজ্জি করছেন। এই আয়াত পাক থেকে প্রমাণিত যারা উলামায় দীন থেকে বিচ্ছিন্ন থাকবে তারা হক থেকে বিচ্ছিন্ন থাকবে, হকের বুঝ থেকে বিচ্ছিন্ন থাকবে, হেদায়েতের নূর থেকে বিচ্ছিন্ন থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? লো হয়ে পানি দ। তা আমি যেই কথা বলতেছিলাম, সাহাবিদের দুইটা গ্রুপ, একদল পড়লেন রাস্তায় আসরের নামাজ, আর একদল পড়লেন একদম বনি কোরাশার এলাকায় গিয়ে আসরের নামাজ। এখন কোনটা সহি বলেন? কি কথা বুঝেন নাই? ইখতিলাফ হলো কিনা, মতবিরোধ হলো কিনা, একই বিষয়ের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত হলো কিনা? হলো তো। এখন কোনটাকে হক বলবেন কোনটাকে না হক বলবেন, এটা হলো প্রশ্ন। এই সাহাবায়ে কেরাম গিয়া একদম সুন্দরভাবে বিষয়টা সবিস্তার রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে ব্যক্ত করলেন, ইয়া রসুল্লাহ এই ঘটনা এই হয়েছে আমাদের। ওনারা বলে না রাস্তায় পড়তে হবে, আমরা বলি না রাস্তায় না ওখানে গিয়ে পড়তে হবে। এই এখন আমাদের কোনটা ঠিক আছে? রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন সব ঠিক আছে। কি কথা বুঝবেন পীরে বন্ধুরা? বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার আলোকে, আল্লাহ আল্লাহর রসুলের দলিলের আলোকে ব্যাখ্যা দিতে গিয়া যদি একদম এখলাসের উপরে ভিত্তি করে যদি দুইটা মত হয়, দুটোটাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমর্থন করছেন, তাহলে আল্লাহ রসুল যে দুইটাকে সমর্থন করলেন সেটা কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? সেটা কি সিরাতুল মুস্তাকিম না গুমরাহি? নিঃসন্দেহে সিরাতুল মুস্তাকিম। তাহলে বুঝা গেল খালেস কোরআন সুন্নার গভীর এবং সাগর ভরা এলমের সাথে এবং সেরকম কামেল দিনী জিন্দগির সাথে যদি কোরআন সুন্নার ব্যাখ্যা দিতে গিয়ে ভিন্ন ভিন্ন মত হয়, তারপরও সেটা অসত্য নয়, তারপরও সেটা হেদায়তের বাইরে নয়, তারপরও সেটা সিরাতুল মুস্তাকিমের বাইরে নয়, সেটা গুমরাহি নয়, সেটা ব্যক্তির মতবাদ নয়, এটা কি পরিষ্কার হয় নাই? আল্লাহ পাক আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে হেদায়েতের কামেল নূর দান করেন। হ্যাঁ, আমি জানি যে আমাদের আলেমদের মধ্যে যারা আল্লাহর দ্বীনের কথা বলেন হকটাই প্রচার করেন, হকই বলেন এবং মিম্বরে বসেই বলেন, ভালো কথা বলেন, কিন্তু তারপরও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারণটা কি? যে আমি আমার মতটা প্রতিষ্ঠিত করতে চাই আরেকজনকে হেয় করে, আরেকজনকে তুচ্ছ করে, আরেকজনকে ছোট করে, আরেকজনকে পর মনে করে, এটা ভুল। আমার কথা আপনারা বুঝতেছেন? এটা ভুল। যে যিনি মুসলমান, যিনি আল্লাহকে মানেন, রসুলকে মানেন, কোরআনকে মানেন, আখেরাতকে মানেন, তিনি আমার ভাই। কি কথা বুঝুন নাই? দুই ভাইয়ের মতামতে কোনো জায়গা জমি নিয়ে ঝগড়া হইতে পারে, বিরোধ থাকতে পারে, তাই বলে কি এক ভাই আরেক ভাইকে বলতে পারে তুই যার সন্তান? এটা বলা যায়? ভাইকে ভাই মানতে হবে না? কোরআন শরীফ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে নির্দেশ করতেছেন এবং শিক্ষা দিতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যার সিনাতে ঈমান আছে সে তোমার ভাই লাগে। আল্লাহ পাক যখন আমাদেরকে শিক্ষা দিলেন যার মধ্যে ঈমান আছে সে তোমার ভাই, আর আমি বললাম সে আমার ভাই না, সে আমার দুশ্মন, এটা সহি কিভাবে? সহি না। কি কথা বুঝেন নাই ভাইরা? এজন্য এই ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, তিনি একটা কথা বলছিলেন, কি বলবো আপনাদেরকে, এমনে রাজনীতি কোন বিষয়ের আলোচনা আমার আলোচনার মধ্যে থাকে না, কিন্তু এখানে আল্লামা শাব্বির আহমদ উসমানের নামটা বললাম, তিনি কত বেশি বড় মাপের মানুষ ছিলেন তার একটু হালকা পরিচিতির জন্য একটা কথা বলি, সেটা হল যে ব্রিটিশ আমলে হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভি রহমতুল্লাহ আলাই মনে করতেন যে ভারত দ্বিখণ্ডিত হইয়া তো এক ভাগ মুসলমানদের দেশ হোক, এটা মুসলমানদের জন্য অধিক কল্যাণ করে। কি কথা বুঝেন নাই, মানে খণ্ডিত ভারত তিনি চাইতেন। আর শেখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি এখলাসের সাথে এটা মনে করতেন যে না, ভারত খণ্ডিত না হইয়া সব একসাথে থাকলে এটা মুসলমানদের জন্য ভালো। এখানেও কিন্তু সে একই ঘটনা, দুই আলেমের চরম বিরোধ, একজন চাইতেছেন খণ্ডিত ভারত আর আরেকজন অখণ্ড ভারত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, এই দুই দল এখন একদল আরেকজনকে গালি দিল, হ্যাঁ উনি গুমরা নষ্ট, উনি কিচ্ছু বুঝে না বোকা, এইভাবে কেউ কাউকে গালি দিল, কেউ কাউকে গালি দিল। কিন্তু আহা, যারা ভালো মানুষ, যারা বিজ্ঞ মানুষ, যারা সঠিক বুঝওয়ালা, সেই হক্কানি ওলামায় দিন এবং সেই নূরওয়ালা মুসলমানদের অবস্থান ছিল বিস্ময়কর, ভিন্নতর, একান্ত বৈশিষ্ট্যপূর্ণ। যেমন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসির মারিফুল কোরআনের লেখক, হ্যাঁ সে হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, লিখছেন যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভি এখলাসের সাথে মনে করতেন খণ্ডিত ভারত মুসলমানদের জন্য কল্যাণ, অধিক কল্যাণকর হবে। আর শেখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এখলাসের সাথে মনে করতেন অখণ্ড ভারত মুসলমানদের জন্য অধিকতর কল্যাণকর হবে। দেখেন, দুজনের ব্যাপারে সুধারণা পূর্ণভাবে রাখছেন তারা, এই হল সত্যিকার মুসলমানের পরিচয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক, তো পরে তো সে দুইটা দেশ হল, ভারত এক অংশ আর পাকিস্তান এক অংশ হল না। তো এই পাকিস্তান হওয়ার পিছনে মূলত বড় রকমের অবদান ছিল হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির, আর তার যে খলিফা যারা ছিলেন তাদের বিশাল ভূমিকা ছিল, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল শেখুল ইসলাম মাওলানা শাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহির এবং শেখুল ইসলাম মাওলানা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহির, এই দুইজনের। যে কায়েদ আজমের মতো মানুষ, লিয়াকত আলী খানের মতো মানুষরা জিন্দা থাকতে তারা সিদ্ধান্ত নিলেন যে পাকিস্তানের স্বাধীনতা পতাকা উড়াবে কে। কি কথা বুঝেন নাই, আপনারা জানেন কিনা আমি জানি না, কারণ এই জেনারেল লাইনের ইতিহাসের বইগুলোর মধ্যে আলে মোলামার ইসলামের ইতিহাসগুলো প্রতিফলিত কম। কথা বুঝেন নাই, আর যাও বা ভার্সিটির মধ্যে ইতিহাস পড়ানো হয় তো সেটা আলে মোলামাদের লিখিত আরবি ভাষার বিশুদ্ধ গ্রহণযোগ্য ইতিহাসের বই থেকে নেওয়া না, বরং সেই রেফারেন্সগুলো ইংরেজদের বই থেকে নেওয়া, ইহুদিদের বই থেকে নেওয়া, খ্রিস্টানদের বই থেকে নেওয়া, এবং এর কারণে সেগুলো জগা খিচুড়ি, অনেকটাই অনির্ভরযোগ্য বরং বিপজ্জনক। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক, তো সেই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার মতো মানুষরা তখন সিদ্ধান্ত নিলেন পশ্চিম পাকিস্তানে পতাকা উড়াবেন, স্বাধীনতা পতাকা উত্তোলন করবেন আল্লামা শাব্বির আহমদ উসমান, আর পূর্ব পাকিস্তানে পতাকা উত্তোলন করবেন আল্লামা জাফর আহমদ উসমানী, যিনি হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভির আপন ভাগ্না, আর আল্লামা শাব্বির আহমদ উসমানী মাওলানা থানভির বিশিষ্টতম শিষ্য। দুইজন, দুই আলেম দুই জায়গায় পতাকা উত্তোলন করলেন। তো দুজনই বিশ্ব কাঁপানো আলেম, দিন লক্ষ লক্ষ আলেমের চেয়েও ভারী আলেম। সেই আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহর নামটা মনে পড়লে, কথাটা মনে পড়ল, তাই বললাম। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী খালি আলেম ছিলেন না, এত বড় মাপের ইসলামী রাজনীতিবিদও ছিলেন। হযরত আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী বলতেন, মুসলমানরা, হে আলেম উলামারা, দিন তো প্রচার করবে, দিনের বুনিয়াদি মূলনীতি ধরে রাখতে হবে। তিনি বলতেন, হকবাদ হক নিয়ত সে হক তরিকে সে আগর কহি জাতি হরুর মুফিদ হতি হং লি হ্যাঁ, আল্লাহর দিনের কথা বলবা, হক কথা বলবা, কিন্তু পদ্ধতি হক হওয়া চাই, নিয়তটা হক হওয়া চাই। কি কথা বুঝেন নাই, কথা হক তো নিয়ত হক, পদ্ধতিটাও হক হওয়া চাই, তো এটা নিঃসন্দেহে এটা উপকারী হবে, আর যদি এর থেকে বিচ্যুতি ঘটে তখন সমস্যা তৈরি হবে। কি কথা বুঝতেছে প্রিয় বন্ধুরা, অনেক মানুষ মুসলমানদের সামনে কথা বলতে বসে যেখানে অমুক কিছু লোক আমাদের পক্ষের আর কিছু আছে বিপক্ষের, কথা বলতে গিয়ে কথার রঙই ভিন্ন হয়ে যায়, তখন বিশৃঙ্খলা তৈরি হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, কথা বলা চাই সিলেব আল্লাহর সন্তুষ্টিরই নিয়তে, তো কথা কন্ট্রোল থাকবে, নিয়ন্ত্রিত থাকবে। আর কথা বলা চাই কেবল কোরআন সুন্নার আলোকে, হ্যাঁ, আর কথা বলা চাই শুধু সঠিক পদ্ধতিতে, আঘাতমূলক না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দেন এবং বুঝ দান করেন। তো সাহাবিদের দুই জামাতের দুইটা মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন, তো দুইটাই দীনের পথ হয়ে গেল না, দুইটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা হয়ে গেল না? বিশ্বের চারটা মজহাব অনুরূপ ভাবে বিলকুল হক, কারণ চার মজহাবের এইরকমই মত পার্থক্য হয়ে গেছে, দলিল প্রমাণের ভিত্তিতে মত পার্থক্য হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করেন। আমি যে কথা বলতেছিলাম যে মানে মুসলমানরা যদি দ্বীনের কথা পায় তো খুশি হয়, কিন্তু একটা সীমারেখা বাতলানো দরকার, এতটুকু করলে ঠিক আছে আমি কামিয়াব। তো হাকিমুল ইসলাম রহমতুল্লাহ আলাইহ সেই বিষয়টাকে চমৎকারভাবে, সুন্দরভাবে, সুনির্দিষ্টভাবে, চমৎকার সীমানা এবং চৌহদ্দি দিয়ে উনি তুলে ধরছেন যে তুমি ফরজ কাজগুলো করবে, ওয়াজিবগুলো করবে, সুন্নতে মুয়াক্কাদা করবে এবং গুনার কাছ থেকে বাঁচবে, তাহলে নিঃসন্দেহে তুমি ওলি আল্লাহ, নিঃসন্দেহে তুমি পাকা মুসলমান, নিঃসন্দেহে তুমি কামেল মুসলমান, নিঃসন্দেহে তুমি পূর্ণাঙ্গ মুসলমান, নিঃসন্দেহে তুমি জান্নাতুল ফেরদাউসের অধিকারী। কি কথা ক্লিয়ার প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এখন যদি কেউ এইসব করার পাশাপাশি তাহাজ্জুদ না ছাড়ে তার মর্তবা আরো বড়, সে যদি প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার মর্তবা আরো বড়, সে যদি প্রতিদিন এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে তার মর্তবা আরো বড়, সে যদি প্রতি বছর হজ উমরায় যায় তার মর্তবা আরো বড়, সে যদি অনেক নফল দান সদকা করে তার মর্তবা আরো বড়। কি কথা বুঝেন নাই? সে যদি হাজার হাজার গরিব মিসকিনের পোশাক আদির ব্যবস্থা করে, বিধবাদের খেদমত করে, তো তার মর্তবা আরো বড়। আমার প্রিয় বন্ধুরা, আশ্চর্য, যারা দুনিয়ার লাইনে চলেন সেই মুসলমান ভাইদের অনেকেরই মনমরা মনমরা ভাব থাকে, আমি এসপি, আমি তো ভালো মুসলমান না, আমি দারোগা, আমি তো ভালো মুসলমান না, আমি মন্ত্রী, আমি ভালো মুসলমান না। ভাইরে, আমি দুনিয়াদার। আরে ভাই, আপনি কি দুনিয়াদার? থানা যদি না থাকে তো সব তো চোর ডাকাতে ভরে যাবে। কি কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? একজন এক এক বিভাগের জন্য একজন মন্ত্রী যদি না থাকে দেশ চলবে কিভাবে? একলা একজন রাষ্ট্রপ্রধান পুরো দেশ একাই চালাইতে পারবেন? সম্ভব কিভাবে? তার মানে এই রাষ্ট্রের পরিচালনার যতগুলো বিভাগ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দরকারি। কি কথা বুঝেন নাই? কিন্তু যেই মুসলমান যেখানে জাগতিক কাজে মশগুল থাকবেন তার জীবনের মহান বৈশিষ্ট্য হবে, অলঙ্গনীয় বৈশিষ্ট্য হবে, যে যেখানেই থাকবেন তিনি আল্লাহর কথার বাইরে যাবেন না, আল্লাহ রসুলের তরিকার বাইরে যাবেন না, তাহলে তিনি খাঁটি মুসলমান, পাকা মুসলমান, একদম হেদায়েতের রাস্তার উপর সুপ্রতিষ্ঠিত। এই কথাই বলতেন আমার পীর মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই। দুনিয়াকে মজগালু মে বি ইয়ে বা খুদা রহে, ইয়ে সবকে সাথ রহে কে ভি সবসে জুদা রহে। যে যারা সচ্চা মুসলমান তারা দুনিয়ার যে কোনো কর্মকাণ্ডই করে কিন্তু তারা এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নিজের থানা ভবন খানকা থেকে বাসা যেতেছিলেন, বাসা একদম নিকটে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী হাঁটতে হাঁটতে বাসায় যান, রাস্তার মধ্যে হঠাৎ তিনি দাঁড়ায় গেলেন, পকেট থেকে পেন্সিল এবং কাগজ বের করলেন, কিছু লিখলেন, পকেটে রাখলেন, আবার বাসার দিকে যাইতেছেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত জি, আপনি এই ঘরে গিয়া লিখতেন আরামে বসে, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় লিখলেন, এটা রহস্যটা বুঝলাম না। হযরত থানভী বললেন, মিয়া শফি, একটা জরুরি কথা মনে পড়ে গেছে, ওই কথাটা যদি আমি কাগজে না লিখি তাহলে বাসায় যাওয়া পর্যন্ত এই জরুরি কথার দিকেই আমার মনোযোগ থাকবে, যাতে আমি ভুলে না যাই, যাতে আমি ভুলে না যাই, যাতে আমি ভুলে না যাই। তো পুরা সময়টা কাটবে দুনিয়ার একটা কথার মধ্যে মশগুল থেকে। হে শফি, এই হৃদয়টা দুনিয়াকে স্মরণ করার জন্য না, দুনিয়াতে মশগুল থাকার জন্য না, এই দিল অন্তর মশগুল থাকবে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। সেজন্য ও জরুরি কথাটা আমি কাগজে নোট করে নিছি আমার দিলটাকে আল্লাহর জিকির ও স্মরণের জন্য আমি খালি বানায় নিছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার মুসলমান ভাই, দুনিয়া কো সন্দুক মে রাখনা জায়েজ, জেব মে রাখনা জায়েজ, আর হাত মে রাখনা জায়েজ, লেকিন দিল মে রাখনা না জায়েজ। দুনিয়াকে তুমি সিন্ধুকে রাখো জায়েজ, দুনিয়াকে পকেটে রাখো জায়েজ, দুনিয়াকে হাতে রাখো জায়েজ, দুনিয়াকে যদি তুমি অন্তরের ভিতরে জায়গা দাও তাহলে সেটা না জায়েজ। দুনিয়াকে অন্তর ভিতরে জায়গা দিতে পারবে না। এই অন্তর তো শুধুই আল্লাহর মহব্বত আর আল্লাহ পাকের জিকির এবং স্মরণের জন্য। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলতেন, দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খুদা কর। হে মানুষ, আল্লাহ পাক তোমাকে হৃদয় দান করছেন, ভীষণ দামি জিনিস এটা, এই দামি জিনিসের তুমি কদর করো। সেটা হলো এই অন্তরে দুনিয়ার ধান্দা ঢুকাবে না, এই অন্তর দিয়ে শুধু আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে স্মরণ করো। এবং এই মহান বুজুর্গ তিনি বলেন যে লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হাফ তা দরবারে সাফ। হে মুসলমান, তোমার জবান যদি মাওলার জিকিরওয়ালা হয় আর অন্তরটা যদি আল্লাহর সন্তুষ্টির ফিকিরওয়ালা হয় তাহলে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার, আল্লাহ পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার, নিঃসন্দেহে তুমি আল্লাহর উলি হয়েই যাবে। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি, বারো বার তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে স্বপ্নে দেখছেন। শাহ হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির উচ্চ মানের খলিফা ছিলেন। এই শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয়। মুসলমান, তুমি যদি জিকির ধরো, জিকিরওয়ালা জিন্দগি বানাও, তাহলে এই জিকির তোমাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছেই ছাড়বে। এখন এই বুজুর্গানের দিন, ওলামায়ের দিন যে কথা বলেন, তো তাদের কথার পক্ষে এই সকল যারা মহামনীষী তাদের কথার পক্ষে কোরআন সুন্নাহর দলিল অবশ্যই থাকে। এই বুজুর্গের এই কথার পক্ষে দলিল হাদিস শরীফ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক স্বয়ং বলছেন হাদিসে কুদসিতে যে আনা মা আব্দি ইজা জাকারানি, যে বান্দা যখন আমার জিকিরে মশগুল আমি তখন আমার বন্দার একদম সঙ্গে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোন মানুষ যদি চায় আমি আল্লাহর সঙ্গে থাকব, তো সেজন্য জিকিরে মশগুল হয়ে যায়। এক তাবি ছিলেন সাবিত বুনারি রহমতুল্লাহ আলাইহি, বন্ধু বান্ধবের সঙ্গে বসে আছেন, তিনি হঠাৎ বললেন যে এই মুহূর্তে না আসমানে আরশে আজমে আল্লাহ পাক আমার স্মরণে মশগুল। তো ওনার বন্ধু বান্ধব আলেম ওলামা তারা বললেন যে হযরতজি, আল্লাহ তাআলা আরশে আপনার স্মরণে মশগুল, আপনি খবর পাইলেন কিভাবে, আপনি জানলেন কিভাবে? তিনি বললেন, তোমরা কোরআন পড়ো না? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো তা আমি তোমাদেরকে স্মরণ করব। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক কুশ্চিনকাল তার ওয়াদা ভঙ্গ করেন না। তো আল্লাহ পাক যখন বলছেন যে আমি তোমাদের স্মরণ করব, তো এটা একদম একশতভাগ সত্য। শোনো, এই মুহূর্তে আমি আল্লাহর স্মরণে মশগুল, আমি জমিনে আল্লাহর স্মরণে মশগুল। নিঃসন্দেহে এর উত্তরে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক আরশে আজমে আমার স্মরণে মশগুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য জিকির ওয়ালা বন্দা বড় কপাল ওয়ালা বন্দা। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, জুলুম থেকে বাঁচি। এতটুকু কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি অনেক উঁচু মানের মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে কমপক্ষে আল্লাহ পাক তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব। আমরা একটু কষ্ট করে এই উযুটা করে এসে একটু নামাজটা পড়ি, কিন্তু আল্লাহ পাক যে কি খুশি হন, কি কথা বুঝেন নাই, যে আল্লাহ পাক যে কি পরিমাণ খুশি হন। দেখেন, বউ সারা জীবন রান্না করে খাওয়াইছে, সারা জীবন বিবি রান্না করে খাওয়ায়, স্বামী খায় খুব খুশি, বলে যে আমার বিবি এত ভালো পাকায়, অন্য জায়গার রান্না আমার এরকম পছন্দ হয় না, স্বামী খুব খুশি। কিন্তু মেয়ে বড় হয়েছে, বিয়ে হয়ে গেছে, বাবা মেয়ের বাড়িতে গেছে বেড়াইতে, আজকে মেয়ে নিজের হাতে রান্না করে খাওয়াইছে, খায়া খুশি যে আমার মেয়ে এত ভালো পাকাইতে পারে, মাশাআল্লাহ। যে সারা জীবনে বউ যে পাকাইছিল সেটা ভুলে গেছে, কি কথা বুঝেন নাই, মেয়ের রান্না এত মজা লাগছে, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, সারা দুনিয়ার কোন বান্দা কি বলে, কিন্তু আল্লাহ পাকের বান্দা, মুসলমান মুমেন বান্দা যখন আল্লাহকে ডাকে, এক একটা ডাক আল্লাহ পাকের কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ লাগে। আমার বান্দা আমাকে ডাকে, কি আশ্চর্য! কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দান করব, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সাড়া দান করব। এজন্য এক বুজুর্গ বলছিলেন ব্যাখ্যা করে, যে আসলে তো রব্বুল আলামিন তো আমাদেরকে চান, কিন্তু আমরাই আল্লাহকে চাওয়ার পথে পিছনে পড়ে আছি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে, নিঃসন্দেহে সে আল্লাহকে পাইছে। আমার ভাই মুসলমান, তুমি আল্লাহকে চাও নাই, সেই জন্য তুমি আল্লাহকে পাও নাই। আহ মানগর আসরে দাসতে ইয়ার বকোয়াম গুজারে দাসতে। এক হাদিস শরীফে মহান রব্বুল আলামিন হাদিসে কুদসি, হাদিস একটা হলো রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের নিজের ভাষা, নিজের ডাইরেক্ট বর্ণনা, আর একটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ পাকের রেফারেন্স দিয়ে কথা বলেন, যেটা কোরআন শরীফে নাই। কি কথা বুঝেন নাই, তিনি রেফারেন্স দেন আল্লাহ তাআলার, যে আল্লাহ বলছেন, অথচ ওটা কোরআনে নেই, তখন ওটাকে হাদিসে কুদসি বলে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, দাও পানি খাও, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত দান করেন, দিনের বুঝ দান করেন। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আদাতু লি ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন যে আমার ভালো বান্দাদের জন্য জান্নাতের মধ্যে আমি এমন সব নেয়ামত তৈরি করে রেখে দিছি, কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা সেই সব নেয়ামত আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। আমার ভাইরা, আল্লাহর দিনের পথে চলা সহজ, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। হ্যাঁ, আল্লাহ পাকের দিনের পথ অনেক সহজ, অনেক সহজ। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সহজ রাস্তা জান্নাতের, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খায়, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক, তরিকা মোতাবেক চলে, এবং কোন মুসলমানের উপরে, কোন মানুষের উপরে জুলুম না করে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিন সম্পর্কে জানতেন, বুঝতেন, এত বড় মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ এবং তাবেঈ, তিনি বলেন, তুমি ওলি আল্লাহ হইতে চাও, জান্নাতি হইতে চাও, দুইটা কাজ তোমার। কয়টা কাজ? দুইটা কাজ। যে আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যার ওয়ালা ইরদাউনা শার, ওলি তারা, জান্নাতি মানুষ তারা যারা কোন অন্যায় কাজে রাজি হয় না, আর কোন একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তার মানে আল্লাহর মাখলুকের উপর জুলুম করা যাবে না। মাখলুকের খেদমত, মানুষের খেদমত, মানুষের উপকার অনেক বড় কাজ, অনেক বড় কাজ। আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বান্দা কোনো বান্দার সাহায্যে মশগুল, মহান আল্লাহ নিজে ওই সাহায্যকারীর সাহায্যে মশগুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জিনিস বড় ভারী, বড় বেশি গুরুত্বপূর্ণ। ইসলামের যে সুন্দর শিক্ষাগুলো, অন্তত মৌলিক গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো, মূলনীতি বিষয়ক যে শিক্ষাগুলো, এগুলো যদি মুসলমানরা জানতেন এবং শিখতেন আর জীবনে তা বাস্তবায়ন করতেন, আমার প্রিয় বন্ধুরা, দুনিয়াটাই এক জান্নাতে পরিণত হয়ে যেত, দুনিয়াটাই এক জান্নাতে পরিণত হয়ে যেত। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মাখলুক, যার মধ্যে মানুষও আছে, এই সব আল্লাহর পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহর পরিবারের লোকজন। আপনার পরিবারের লোকের সঙ্গে, আপনার ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, আপন জনের সঙ্গে যে ভালো ব্যবহার করে আপনি সেটা ভুলতে পারেন না। আপনার ছেলে ড্রেনে পড়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, জখম হয়ে গেছিল, যেই লোকটা তুলে নিয়ে আসছে ওরে গোসল টোসল করায় পরিষ্কার করছে, দ্রুত হসপিটাল নিয়ে গেছে, জীবনীকে আর কোনোদিন ভোলা যাবে? কোশ্চিন কালো কে ভুলতে পারে? কোন কৃতজ্ঞ মানুষ, ভদ্র মানুষের ভোলা এটা সম্ভব? কোশ্চিন কালো না। আমার প্রিয় বন্ধুরা, সমস্ত চরিত্র যত সুন্দর, সব সকল সুন্দর চরিত্রের চরিত্র এটা তো আল্লাহ পূর্ণ মাত্রায় মৌজুদ মহান রব্বুল আলামিনের মধ্যে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, যখন কোন বান্দা আরেক বান্দার উপকার করে, আল্লাহ পাক দেখেন যে আমার এই বান্দা আমার বান্দার উপকার করলো, তো আল্লাহ পাকের খাস রহমতের নজর পড়ে যায় ওই বান্দার উপরে। আল্লাহর রসূলের ভাষা তো অনেক ভারী, আরো অনেক বেশি ওজনদার। তিনি বলেন যে ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর এই পরিবারের সদস্যদের প্রতি যারা সদাচার করবে তারা আল্লাহ পাকের সর্বোচ্চ মানের প্রিয় পাত্রে পরিণত হবে, উচ্চ মানের প্রিয় পাত্রে পরিণত হবে। কত বড় খেদমত সেটা! হ্যাঁ, এই বিষয়টার ব্যাপারে আমাদের মধ্যে কত ত্রুটি, কত ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান তো ওই মানুষ যার জবান এবং হাতের অত্যাচার থেকে সব মুসলমান নিরাপদ হয়ে গেছে। যে সব মুসলমান নিরাপদ, এই মুসলমান ভালো মুসলমান, তাহলে কি বিদর্ভীদের উপর জুলুম করা জায়েজ আছে? ওদেরকে গালি দেওয়া, ওদেরকে বকা, ওদের ঘর বাড়িতে আগুন লাগানো, ওদের দোকানপাট ভাঙচুর করা, সেটা কি ইসলামে বৈধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন পরিষ্কার, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান ওই মুসলমান যার হাত এবং জবানের অত্যাচার এবং জুলুম থেকে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ হয়ে গেছে, সর্বশ্রেণীর মানুষ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইন্নামা বাজালু আমওয়ালহুম লিতাকুনা আমওয়ালহুম কামওয়ালিনা ওয়া দিমাহুম কাদিমায়না, যারা বিধর্মী মুসলিম দেশে বসবাস করে তারা এই দেশে আমাদের মুসলিম দেশের নাগরিক হিসাবে সরকার যে ট্যাক্স ইত্যাদি নির্ধারণ করে এগুলো কি তারা পরিশোধ করে না, করে কিনা? বলেন যে বিধর্মীরা যারা মুসলিম দেশের এইভাবে আইনসঙ্গত নাগরিক, তো তারা এইভাবে যে তাদের সম্পদ রাষ্ট্রের জন্য ব্যয় করে, এই কারণে যে আমাদের ধন সম্পদ, আমাদের জীবন যেরকম, ঠিক তাদের জীবনটাও, তাদের জীবন এবং ধন সম্পদেরও নিরাপত্তা বিধান অনুরূপভাবে আমাদের দায়িত্ব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একদম দুইটাকে সমান করে বলছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ। কত মানুষ এ ব্যাপারে ভুলের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন মান আমিনান নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, ঈমানদার তো ওই ব্যক্তি যে যার উপরে সর্বশ্রেণীর মানুষ নিজেদের জীবন এবং সম্পদ সম্পর্কে পূর্ণ আস্থা রাখতে পারে। এই লোকটার কাছে আমার সম্পদ নিয়ে কোনো টেনশন নাই, আমার জীবন এবং সম্মান নিয়ে কোনো টেনশন নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, এবং কোনো মুসলমান তাকে নিয়ে টেনশন করে না। আর ওয়াল মুহাজির মান হাজার আল খাতায়া ওয়া যুনুব, আর মুহাজির সত্যিকার মুহাজির, আসল মুহাজির, আসল হিজরতওয়ালা ওই ব্যক্তি যে সব গুনাহ থেকে হিজরত করে। কেউ হিজরত করে বাড়িঘর থেকে, দেশ ছেড়ে চলে আসছে, বাড়িঘর ছেড়ে চলে আসছে, এটা হলো এক হিজরত। আর আসল হিজরত, বড় হিজরত হল গুনাহ থেকে হিজরত করা। কি কথা বুঝেন নাই? নজর খারাপ করে না, জবান খারাপ করে না, আলো অন্ধকারে কোনো জায়গাতে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না, এ হল সবচেয়ে বড় মুহাজির। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু ইসলামের কামিল জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দেন। আমি কতগুলো বিষয় তো বললাম, এখন আমি আমার কথা সংক্ষিপ্ত করতে চাই। সর্বশেষে আমি কয়েকটা মনে রাখার মতো আমলের কথা বলে আমি কথা শেষ করব। তার মধ্যে একটা বিষয় হল, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, তোমরা কি জানো কোন আমলটা জান্নাতে নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি প্রভাব রাখবে, মানুষদেরকে জান্নাতে নেওয়ার ব্যাপারে কোন আমলটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, কোন আমলটার প্রভাব বেশি, দখল বেশি? ফের তিনি নিজেই বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, একটা হচ্ছে আল্লাহর ভয় আরেকটা হলো সুন্দর চরিত্র। কি আশ্চর্য কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি আল্লাহর ভয়ে যেন কাঁপতে থাকি, আল্লাহর ভয় দ্বারা আমি নিয়ন্ত্রিত থাকি, আমার চক্ষু আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত, জবান আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত, আমার মজলিস মাহফিল মিটিং সিটিং আড্ডা আমার এই জনসমাগম লোকালয় এবং নির্জনতা সব আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে থাকি আল্লাহকে ভয় করি। জুকারতা হ্যায় তু ছুপকে এহলে জাহান সে কোই দেখতা হ্যায় তুঝে আসমা সে, তুমি যাই করো না করো যত গোপনে কেউ না দেখুক আল্লাহ তো দেখেন আল্লাহ তো শোনেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরেকটা কি জিনিস, একটা হলো আল্লাহর ভয়, আরেকটা হলো হুসনুল খুলুক সুন্দর চরিত্র, মায়ের সঙ্গে সুন্দর চরিত্র, বাবার সঙ্গে সুন্দর চরিত্র, স্ত্রীর সঙ্গে সুন্দর চরিত্র, সন্তানদের সঙ্গে সুন্দর চরিত্র, প্রতিবেশীর সঙ্গে সুন্দর চরিত্র এবং সুন্দর ব্যবহার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আফসোস, অনেক মানুষ নামাজ ছাড়ে না, জামাতও ছাড়ে না, এমনকি তাহাজ্জুদও পড়ে। অনেক মানুষ বাইরে সব জায়গায় ভদ্রলোক, সবাই তাকে সেলুট দেয়, সালাম দেয়, স্যার স্যার বলে, হুজুর হুজুর বলে, কিন্তু ঘরে তার স্ত্রীর সঙ্গে ব্যবহার খারাপ। এরকম লোক কি সমাজে নাই? অনেক লোক এরকম আছেন কি না? আফসোসের বিষয় আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে স্ত্রীর সঙ্গে সদাচারে যে ভালো সে শ্রেষ্ঠ মানুষ, তোমাদের মধ্যে স্ত্রীর সঙ্গে সদাচারের ক্ষেত্রে যে অগ্রগামী সে শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ মানুষ। আর সারা বিশ্বের মধ্যে স্ত্রীদের সঙ্গে সদাচারের ক্ষেত্রে আমি শ্রেষ্ঠ, এজন্য সারা বিশ্বে আমি সবচেয়ে ঊর্ধ্বে সবচেয়ে উপরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই মাপকাঠি আজকে আমাদের কয়জনের মধ্যে আছে? আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে দান করেন। মানুষের উপর জুলুম থেকে আমরা বিরত হওয়ার চেষ্টা করি, মানুষের উপর জুলুম না করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভারতের এই মহান আলেমে দ্বীন হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহের খলিফা, আর শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ শিষ্য হযরত মাওলানা আবরারুল আফসাফ রহমতুল্লাহ আলাইহি, তিনি এক জায়গায় উজু করতে বসছেন, বদনাটা নিয়ে সেখান থেকে আবার উঠে গেলেন, আরেক জায়গায় উজু করতে বসছেন, একটু পরে সেখান থেকে বদনাটা নিয়ে উঠে গেলেন, উজু করলেন না, তৃতীয় জায়গায় গিয়ে বসছেন, ওইখানে উজু পুরা করছেন, উজু কমপ্লিট করলেন তৃতীয় জায়গাতে। উজু সম্পন্ন করার পরে একজন প্রশ্ন করলেন যে হযরতজি, উজু এক জায়গায় বসে করলেই তো হইত, আপনি তিন তিনবার স্থান পরিবর্তন করলেন যে, কারণটা বুঝলাম না। আহ, এই মহান আলেমে দ্বীন, এই মহান ওলি, তিনি তখন বললেন, আমি যখন প্রথম জায়গাতে বসলাম দেখলাম কি ওখানে কতগুলো পিঁপড়া, আমি যদি উজু করি আমার উজুর পানিতে পিঁপড়াগুলোর কষ্ট হবে, আর ওরা পরস্পর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এই জন্য আমি সেখান থেকে উঠলাম। দ্বিতীয় জায়গায় গিয়ে বসলাম তো দেখলাম যে সেখানেও কতগুলো পিঁপড়া, সেজন্য সেখান থেকে উঠলাম। তৃতীয় জায়গায় গিয়ে দেখলাম যে সমস্যা কিছু নাই, তখন সেখানে আমি উজুটা সম্পন্ন করলাম, সম্পূর্ণ করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একজন মুসলমান তার চরিত্র কত উন্নত হয়, কত সুন্দর হয়, কত নির্মল হয়, আখেরাতের চিন্তা কতটা তার মধ্যে সক্রিয় থাকে, আমাদের এর থেকে শেখা উচিত না? শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, নিজের জমানার গাওস ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওনার চাচা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আলেমে দ্বীন এবং বহুত বড় বুজুর্গ। তো চাচা মাওলানা ইলিয়াস সাহেব রহমুল্লাহ বসা, পাশে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা। মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কর্মচারী কোন একটা কাজ ভুল করে ফেলছে, তিনি তার উপর রাগ হয়ে গেছেন, গুসা হয়ে গেছেন। কর্মচারী বলল যে হযরত জি মাফ করে দেন। শুনেন কথা, বুঝেন নাই, হযরত মাফ করে দেন। তো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এত রাগ ছিলেন যে তিনি তখন রাগের চোটে বললেন, এই তুমি কি আজকেই করছো এরকম গোলমাল, তুমি বারো মাস এরকম গোলমাল করতে থাকো, বারো মাস তুমি আমাকে কষ্ট দিতে থাকো, কিতনা ভুক্ত, তোমাকে আমি কত সহ্য করব, কি কথা বুঝেন নাই, কত সহ্য করব তোমাকে আমি, এ রাগ হয়ে গেছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি পাশে ছিলেন, তিনি আস্তে কানের কাছে এসে ভাতিজাকে বললেন, মাওলানা উতনা ভুক্ত জিতনা মহা ভুগতওয়ানা হয়, এই মাওলানা কাল কিয়ামতের ময়দানে যতটা তুমি চাও যে আল্লাহ তোমারটা সহ্য করুক সেই পরিমাণ এখানে সহ্য করো, যতটা সেখানে সহ্য করাইতে চাও ততটা এখানে সহ্য করো। বিখ্যাত এত বড় আলেম দিন মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ মাথা নিচু করে বসে গেলেন, এত বড় নসিহত, এত ভারী নসিহত শুনতেছেন প্রিয় বন্ধুরা। এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের নিকট আসলেন, বললেন ইয়া রসুল্লাহ আমাকে একটু নসিহত করেন। বললেন যে লা তাগজাব, গুসা করবা না। আবার একটু পরে তিনি বললেন আরেকটু নসিহত করেন, বললেন যে লা তাগজাব, গুসা করবা না। একটু পরে আবার ওই সাহাবি বললেন যে আরেকটু নসিহত করেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বললেন লা তাগজাব, গুসা করবা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেক হাদিস শরীফে বলেন লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। ওই লোক বীর পুরুষ না যে একজনকে উঠে জোরে আছাড় মেরে একদম ধরাশায়ী করে ফেলতে পারে, এই কোন পালোয়ান বা বীর পুরুষ না। আসল বীর পুরুষ, আসল পালোয়ান হল ওই ব্যক্তি যে গুসার সময় নিজেকে কমপ্লিট নিয়ন্ত্রণে রাখে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি বালা আল্লাহ কালবাহু আমনান ওয়া ঈমানান। যে ব্যক্তি নিজের গুসা হজম করে আল্লাহ পাক শান্তি এবং ঈমানের নূর দ্বারা তার অন্তরকে পরিপূর্ণ করে দেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতে এত বেসুমার বান্দাদের সামনে মহান রব্বুল আলামিন বলবেন কারো যদি আমার উপর হক থাকে দাঁড়াও, কে আমাদের মাঠে সবাই কাঁপতেছে সেখানে কে দাঁড়াবে? কি কথা বুঝেন না? যেখানে আদম আলাইহিস সালামের কাছে গেলে আপনি একটু সুপারিশ করে দেন, তিনি বলেন যে আমি আমার নিয়ে চিন্তা, আমি আমার জন্য ব্যস্ত, আমার জন্য কি উপায় হয়? ওই ময়দানে আবার এই কথা বলা যে আল্লাহ আপনার কাছে আমার হক আছে পাওনা আছে দেন, যে কে বলবে? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমাদের প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ পাক যখন ঘোষণা করবেন যে এই আমার উপর কারো হক থাকলে দাঁড়াও, ফালা ইয়াকুমু ইনসান ইল্লা মান আফা, কোন মানুষ দাঁড়াবে না, হ্যাঁ ওই মানুষগুলো দাঁড়ায় যাবে যারা কাউকে ক্ষমা করছিল। দুনিয়ার জীবনে যারা কাউকে ক্ষমা করছে তারা দাঁড়ায় যাবে যে আল্লাহ আপনার কাছে আমার হক পাওনা আছে, আমার হক দেন। এত বড় মর্যাদা কাউকে ক্ষমা করার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ একটা ঘটনা বর্ণনা করছেন যে এক গরিব মুসলমান তো বারো মাস ভালো একটা মুরগি খাইতে পারে না, একটা হাঁস খাইতে পারে না, একটা ভালো মাছ খাইতে পারে না। গরিব মানুষরা এইভাবে কষ্ট করেই চালায়, শাক দিয়া, ভর্তা দিয়া, কোন রকম পুঁটি মাছ দিয়া, আর তাজা পুঁটি পেলে কত শুকর করে। ভারতে নকশবন্দির তরিকার এক বুজুর্গ ছিলেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী, তিনি বলতেন পাখির দুই ডানা দিয়ে উড়ে আকাশে, তুমি মুসলমান আল্লাহর দিকে যদি উড়তে চাও আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমার দুইটা ডানা লাগবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সে দুইটা ডানা কি? এক ডানার নাম সবর, আরেক ডানার নাম শুকর। যেই বান্দা বিপদে মুসিবতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবর করে আর নেয়ামতে শুকর করে, এই দুই জিনিস যার অব্যাহত থাকে সে আল্লাহর দিকে উঠতেই থাকে এবং নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহর উলি হয়েই যাবে বান্দা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো ওই গরিব মুসলমান জীবনে কোনদিন এই দুই বেলা পেট ভরে খাওয়া মুশকিল। একদিন মন চাইল যে ভালো বড় একটা মাছ কিনবো, আজকে কিছু পয়সা জমছিল, বড় একটা মাছ কিনে নিয়ে আসছে। তো বিবিকে বলছে বিবি ভালোভাবে রান্না করো, বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মজা করে খাবো। বিবিও খুব যত্নের সাথে পাকাইছে, কিন্তু হাত তো হাতই, সব দিন একরকম কাজ করে না, ভুলে লবণ পড়ে গেছে বেশি তরকারিতে। স্বামী আগ্রহের সঙ্গে যখন খাইতে বসছে দস্তরখানে, তখন দেখে যে ওই মাছের তরকারি মুখে দেওয়া যায় না, এত বেশি কড়া লবণ খাওয়া যায় না, এমন গুসা লাগছে যে এই কাজটা করল সে, এতগুলি লবণ দিয়েছে খাবো কেমনে? মন চাইছে এখন গালাগালি করি, মন চাইছে মার দিই। অনেক ভদ্রলোক এরকম মন চাইলে স্ত্রীকে গালাগালি করে, আহা একই বান্দি কি হলো মুসলমানদের। হ্যাঁ এ কোরআন শরীফ মহান রব্বুল আলামিন বলছেন, আশিরুহুন বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচার করো। সমস্ত বাদশার বাদশা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে নিজের স্ত্রীর সঙ্গে সদাচার করো। হ্যাঁ, অথচ সেটার ব্যাপারে কোনো পরোয়া নাই। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলী বলতেন, প্রধানমন্ত্রী যদি কাউকে ফোন করে বলেন যে এই শোনো তোমার ওয়াইফ কিন্তু আমার বান্ধবী, ওর খেয়াল রাখবা, আর কি সেই স্ত্রীকে কোনোদিন টুশব্দ করার মতো ক্ষমতা হবে, একটা থাপ্পড় দেওয়ার কোনোদিন সাহস হবে? প্রধানমন্ত্রী খবর পাইলে খবর আছে আমার, প্রধানমন্ত্রী খবর পাইলে আমার খবর আছে। হ্যাঁ, আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন, তাহলে প্রধানমন্ত্রী যখন বললেন যে তোমার স্ত্রী আমার বান্ধবী, এরপরে তার গায়ে হাত দেওয়ার আর হিম্মত নাই, তাকে দুইটা গালি দেওয়ার মতো হিম্মত নাই। মহান রব্বুল আলামিন সমস্ত বাদশার বাদশা তিনি যখন বলেন যে তোমার স্ত্রী আমার বান্দি লাগে, তার গায়ে হাত দিও না, তার উপর জুলুম করো না, তার সঙ্গে সদাচার করো, তারপরে তার উপর জুলুমের হিম্মত তুমি কিভাবে করতে পারলে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষ হওয়া বড় জিনিস, পিসাব হওয়া এমন কোন বড় জিনিস না। একই উন্মত মালানা আসাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলতেন, পিসাব হইতে চাইলে অন্য কোথাও যাইবে, আমার এখানে আসবে না। হ্যাঁ, আল্লাহর বান্দা হইতে চাও, মানুষ হইতে চাও, তো এখানে আসো, মানুষের জীবনের সুন্দর গুণাবলী আমি তোমাকে শিক্ষাদান করব। মানুষ কিভাবে হইতে হয় সেই সুন্দর গুণাবলী আমি তোমাকে শিক্ষাদান করব। কি সেটা? যেমন শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলী বলছেন, সানি দামকে মর্দা নিরাহে খুদা দিলে দুশ্মনা হামনা কর দান দিত। আমরা তো জীবনভর মহামনীষীদের নিকট থেকে শিক্ষা লাভ করলাম যে মানুষের মতো মানুষ হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, সে তো শত্রুর মনেও ব্যথা দিতে রাজি হবে না। তোরা কায় মুয়াসার সওয়াদি মকাম কে বা দোস্তানা খেলা ফাস্তুজং, তুমি এত উন্নত চরিত্রের অধিকারী কিভাবে হবে যে তুমি তো নিজের আপন জনকেই কষ্ট দেও, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পর্যন্ত আঘাত করতে থাকো, লাঞ্ছনা লাঞ্ছিত করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে উন্নত চরিত্রের জীবন দান করেন। ওই স্বামী তখন মনে মনে ভাবলেন যে যাক, আমি যেরকম আল্লাহর বন্দা, আমার স্ত্রীও তো আল্লাহ পাকের বান্দি, আমার মন চাইছে আজকে ওরে মারব, গালি দিব, কিন্তু আল্লাহ তো দেখবেন, আল্লাহ তো শুনবেন, যে আল্লাহর জন্য সহ্য করলাম, বলবো না কিছু, কোনো কথা বলে নেই, স্ত্রীকে কিচ্ছু বলে নেই। আগের যুগের স্ত্রীদের অভ্যাস ছিল, এখনকারটা তো জানি না আমি, এরকম অবস্থা হয়তো বা আগের মতো কতটুকু আছে। আগের যুগে মেয়ে লোকেরা যে স্বামীকে না খাওয়ায় নিজে খাবে না, বসে থাকে রাত একটা বারোটা একটা পর্যন্ত, যে স্বামী বাজার থেকে আসবেন, আগে স্বামী খাবেন, ফের স্বামীকে নিজে খাবেন, অথবা স্বামীর সঙ্গে বসে খাবেন, কি তাই না? তো আগে স্বামীকে খাইতে দিচ্ছিলেন মহিলা, স্বামী খায়া চলে গেছেন, এরপর স্ত্রী খাইতে বসে দেখেন যে ইন্না লিল্লাহ, তরকারিতে এত লবণ, কিন্তু খাওয়ার যোগ্য না, বেচারি কান্নাকাটি করছে, কিন্তু আমার স্বামী এত রাগী মানুষ, আমাকে কিছু বললেন না। যাই হোক, ওই স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, এক বুজুর্গ এক ওলি আল্লাহ ওই স্বামীকে স্বপ্নে দেখলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করলেন? তখন ওই মুসলমান বললেন যে আমার জীবন তো গুনাহে ডুবা, গুনাহে বরবাদ জীবন, আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা ছিল না, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে বললেন তোমার স্ত্রীর উপরে এই তরকারিতে বেশি লবণের কারণে একদিন তুমি ভীষণ ক্রুদ্ধ হয়ে গেছিলা, তাকে মারধর করতে চাইছিলা, গালি দিতে চাইছিলা, বের তুমি সবর করছো যে না, আমার আল্লাহ নারাজ হবেন, আমি তার উপর জুলুম করব না, এই যে তুমি আমার বান্দিটাকে মাফ করে দিস, তার প্রতি সদাচার করছো, তার প্রতি রহম করছো, এই কারণে আজকে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম, তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা তো একটা ঘটনা শুনেলাম, কিন্তু এক হাদিস শরীফ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আশ্চর্য শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী কোন উম্মতের মধ্যে কোন একজন মারাত্মক বদ চরিত্রের নারী, বদ চরিত্র মানে জিনার অবস্থ নারী, সে গুনাগার মহিলা মুসলমান, একদিন রাস্তা দিয়ে যেতেছে, দেখে যে একটা কুকুর প্রচন্ড গরমে পিপাসায় হাঁপাইতেছে জিব্বা বাইর করে, তখন ওই মহিলা নিজের মাথার ওড়না খুলে পায়ের যে চামড়ার মোজা, এই মোজা খুলেতে ওড়না দিয়ে পেঁচাইছে, আর সেই মোজাটা চামড়ার মোজা খুললে ওটা একটা পাত্রের মতো হয়, এটা বাইন্দা ফের গভীর কূপের মধ্যে ফেলছে, ওখান থেকে পানি তুলছে, কারণ কুকুর তো ওখানে গিয়ে পানি পান করতে পারে না, তো ওখান থেকে পানি তুলে সেই পানিটা ওই কুকুরকে খাওয়াইছে। ওই মহিলার যখন ইন্তেকাল হল, রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন, আল্লাহ পাক তাকে ডাকলেন এবং বললেন যে আমার এই বউ বা কুকুর, হ্যাঁ, তার প্রতি তুমি যে একদিন সদয় হয়েছিলা আর ওরে পানি পান করাই দিছিলা, এই জন্য তোমার জীবনের সব গুণা মাফ করে দিলাম, যাও তুমি তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। আমার প্রিয় বন্ধুরা, এতে প্রমাণিত হয় সুন্দর চরিত্র কত গুরুত্বপূর্ণ জিনিস, সুন্দর ব্যবহার কত গুরুত্বপূর্ণ জিনিস, জুলুম থেকে বিরত থাকা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত ওজনদার আমল। আল্লাহ তাআলা সেই সুন্দর আমল করার, সুন্দর জীবন গড়ার আমাদের তৌফিক দান করেন। এই হাদিসের শেষ ভাগে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন, আচ্ছা আর তোমরা কি জানো জাহান্নামে নেওয়ার ব্যাপারে কোন জিনিসের প্রভাব বেশি? দুই জিনিস যেটা তোমার ভিতরে আছে, আল ফামু ওয়াল ফারজু, একটা হলো তোমার জবান আর একটা হলো তোমার লজ্জাস্থান। এই দুই জিনিসের ব্যাপারে যদি অসাবধান থাকো তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সব গুনাহ থেকে দূরে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ওলি আল্লাহ। এতে প্রমাণিত হয় গুনামুক্ত জীবন ওয়ালাই ওলি আল্লাহ। গর হাওয়া উড়তা হো রাত দিন তারকে সুন্নত জু করে শয়তান গিন, যে ব্যক্তি বাতাসে উঠতে পারে আর দরিয়ার উপরে হাঁটতে পারে, যা নামাজ বিষয় দরিয়ার পানির উপর নামাজ পড়তে পারে, কিন্তু কোরআন সুন্না মোতাবেক জীবন না, নাফরমানি মুক্ত জীবন না, কশ্চিন কালো সে ওলি আল্লাহ না। ওলি হওয়ার পদ্ধতি হল আল্লাহর নাফরমানি মুক্ত জীবন এবং জুলুম মুক্ত জীবন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বড় আলিম ছিলেন, বড় ওলিয়াল্লাহ ছিলেন। এক যুবক জুনায়েদ বাগদাদীর নিকট আসছে যে হুজুর আপনার খেদমত করব, আপনার সঙ্গে থাকবো, আমি সোহবতে থাকব। বললেন থাকো। দশ বছর থাকছে, দশ বছর পরে ওই যুবক একদিন বলল যে হুজুর আমার বিদায় দেন, বড় আশা নিয়ে আসছিলাম, কাজ তো হল না, আমি বিদায় হই। হযরত জুনায়েদ বাগদাদী বললেন কি আশা নিয়ে আসছিলা, আশা পুরা হল না। যুবক বলল যে হুজুর দূর থেকে শুনছিলাম কি আপনি বড় ওলি আল্লাহ, আমি মনে করলাম যে ওলির কাছে গেলে কত ভালো হবে, কত কিছু পাবো, কত কিছু দেখব। কয়দিন অপেক্ষা করে, আমি একটা যুবক, ধৈর্যের সীমা আছে, দশ বছর বসে থাকলাম কোন কিছু দেখলাম দেখলাম না, ওলির কোন চিহ্ন আপনার মধ্যে পাইলাম না। তো পরে ভাবলাম তো তাহলে চলি অন্য কোথাও দেখি। হযরত জুনায়েদ বাগদাদী চিন্তা করলেন এই ছেলেটা দশটা বছর আমার খেদমত করছে, উপকার করছে, আজকে সে নিরাশ হয়ে চলে যাবে, জীবনটা তার বরবাদ করবে, হ্যাঁ, তো দরদের কারণে, ওর প্রতি সহমর্মিতার কারণে তিনি নত হলেন এবং তিনি বললেন যে বলার কথা না কিন্তু আজকে বলতে হয়, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি দশ বছর জুনায়েদ বাগদাদীর সঙ্গে থাকলা, দশ বছরের মধ্যে তুমি কি দেখছিলা এক মুহূর্তের জন্য জুনায়েদ আল্লাহকে নারাজ করছে? এক মুহূর্তের জন্য কোন একটা বিষয় আল্লাহকে নারাজ করতে তুমি দেখছো জুনায়েদ বাগদাদীকে? যুবক তো মুসলমান, তো সে বলে যে হুজুর এমন কোন কাজ আপনাকে আমি করতে দেখিনি। হযরত জুনায়েদ বাগদাদী কাঁদতে শুরু করলেন এবং বললেন যে যেই বান্দা দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করে নাই, এর চেয়ে বড় কারামত তুমি কি দেখতে চাও? তুমি ও কারামত খুঁজতেছিল যে অলো কি কিছু দেখবে, তো মনে করবো ওলি আল্লাহ, যে আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত, বড় কারামত তুমি কি দেখতে চাও? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় কারামত ওয়ালা হলো যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি কারামত ওয়ালা, তত বেশি উচ্চ সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা। যুবক তখন বসে পড়ছে এবং পায়ে পড়ে গেছে যে হুজুর মাফ করে দেন, আমার বেয়াদব হয়েছে, আমার বুঝের ভুল হয়ে গেছে, আমি আপনার কাছেই থাকবো, আপনার থেকে আল্লাহর মহব্বত শিখব। তার মানে যে আসল হল এই নাফরমানি মুক্ত, কলুষ মুক্ত জীবন গড়া, এটা হল মানুষ হওয়ার পদ্ধতি, আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি, জান্নাতে যাওয়ার পদ্ধতি। সর্বশেষ একটা আমলের কথা বলে কথা শেষ করি, সেটা হল এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন, দেখেন আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের রেফারেন্স দিচ্ছি, যে খেল তামাশা না মনে করা, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন তার চেহারা এই কালিমা নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা কি আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। সার কথা, গুনাহমুক্ত জিন্দগি বানাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার আমলগুলো করব, গুনাহ থেকে বাঁচব, জুলুম করব না ইনশাআল্লাহ, আর সুন্দর চরিত্র অনুসরণ করবো ইনশাআল্লাহ তাআলা, সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। আপনারা আমাদের পৌঁছতে দেরি হইতেছিল, এত লম্বা সময় অপেক্ষা করছেন, এটা সহজ বিষয় আদৌ না। আমি কিন্তু এত সময় বসে থাকতে কোনো ক্রমেই পারতাম না যে একজন আসবে তার অপেক্ষা বসে আছে। এত লম্বা সময় দিনের কথা শোনার জন্য আপনারা বসেছিলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন। নিঃসন্দেহে এটা আপনাদের অনেক বড় ভারী আমল। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা দুজাহানে অনেক বুলন্দ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আরে ভাই, এটা দিয়ে তো দোয়া করতে হবে, এটাই কথা বলবে। চলো চলো,
একটা ঘোষণা শুনি ভাই। জি হযরত, মাশাআল্লাহ, প্রতিটা দিনই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হযরতজির প্রোগ্রাম হয়, আল্লাহর বান্দারা বহুত মহব্বত নিয়ে সেখানে আসেন। তো মাহফিলের পরে যেটা দেখা যায় যে বহু মানুষ বায়াত হওয়ার জন্য ভিড় করে, দেখা গেল যে কোথাও খানা খেতে গেছেন বা যে বাসায় থাকবেন তো ওখানে গিয়ে লোকেরা ভিড় করে। এই জন্য ঘোষণাটা দেওয়া হচ্ছে যে কেউ যদি বায়াত হতে চায় বাসায় বা যেখানে হযরত অবস্থান করবেন ওখানে সুযোগ নাই, লম্বা জার্নি করে আসছেন, যদি কেউ বায়াত হতে চায় দোয়ার পরে এখানে যদি কেউ বায়াত হতে চান, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, তাহলে দোয়ার পরে এখানেই এসে বায়াত হয়ে যাবেন, আর অন্য কোথাও ভিড় না করি। আর আগামী পরশু দিন, আজকে তো রবিবার, মঙ্গলবারে রাজশাহীতে, রাজশাহীতে হজরতজির প্রোগ্রাম আছে, রাজশাহী শহরে, পরশু দিন রাজশাহী শহরে মুফতি ইয়াশা হুজুরের, আর রাজশাহী শহরে, আর বুধবারে তারপরের দিন বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজ মাঠে হজরতজির প্রোগ্রাম আছে। আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল।
মাফিয়ারা তো ধরে গেছে একদম। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ সারা দেশে আল্লাহ পাক সফর করার তৌফিক দেন। একটানা সফর তো, শরীর তো শরীরই না, কোনো পাথর তো না, অনেক বেশি শরীর অসুস্থ এবং দুর্বল হয়ে গেছি, শরীর দুর্বল একদমই, মাথা আজ প্রায় সপ্তাহখানিক যাবৎ দেখতেছি বা 2 সপ্তাহের মতো, বয়ান শেষ পরে নিজে দাঁড়াইতে পারি না, দুইজনকে ধরতে হয়, এতটা মাথা জ্যাম হয়ে যায়, কষ্ট হইতে থাকে। বলার উদ্দেশ্য আপনাদের কাছে দোয়া চাওয়া, দোয়া করবেন যে আল্লাহ পাক সুস্থ রাখেন, সুস্থ করেন, সুস্থ রাখেন এবং সুস্থতার সঙ্গে আল্লাহ পাকের দিনের খেদমতের তৌফিক দান করেন। দোয়া করি এখন সকলে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمه اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم انت خير الراحمين اي الله আমাদের সকলকে maaf করেন, সব গুনাহ maaf করেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন, নেক জিন্দেগি আমাদেরকে দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার হিম্মত তৌফিক দান করেন, দুর্ব্যবহার দুশ্চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ফেরেশতাদের নজরে ঈর্ষণীয় জিন্দেগি আমাদের নসীব ফরমান, আউলিয়া সিদ্দিকিনের হায়াত আমাদেরকে দান করেন, আপনার প্রিয় বান্দাদের জিন্দেগি আমাদেরকে দান করেন, সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফসে শয়তানের ধোকা থেকে হেফাজত করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, আমাদেরকে সুস্থ জীবন দান করেন, আমাদের মধ্যে আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, পূর্ণ সুস্থ করে দেন, দুশ্মনদের থেকে আমাদের জানা না জানা দেখা না দেখা সব রকমের দুশ্মন এবং হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে হেফাজত করেন। আল্লাহ এই মসজিদকে কবুল করেন, কেয়ামত পর্যন্তের জন্য দিনের মার্কাজ, সুন্নতের মার্কাজ, আকাবের দিনের দৌলতের মার্কাজ রূপে কবুল করেন। আল্লাহ মেহরবান মালিক, আজকের এই মাহফিলের যারা আয়োজনকারী, যারা এই মাহফিলের ব্যবস্থাপক, যারা এতে বিভিন্নভাবে সহায়তাকারী, আল্লাহ যারা এতে দিনের আল্লাহর দিন আপনার দিনের জন্য আপনার মহব্বত অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে সামিল করেন, সকলকে দুজাহানে সম্মানিত এবং পুরস্কৃত করেন, সকলের তামাম জরুরত সময়কে আসমানি খাজানা থেকে পুরা করেন। আল্লাহ বিশ্বে আপনার দিনের যত খেদমত হইতেছে, দিনই মেহনত হইতেছে, আল্লাহ আপনি কবুল করেন, এর ভিতরে যে কোনো ভুল ত্রুটি থাকে আপনি সংশোধন করে দেন এবং মাফ করে দেন, সংশোধনের রাস্তা আপনি খুলে দেন। আল্লাহ সকল দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজগুলোকে কবুল করেন, সকল দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজের জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানের ঘরে ঘরে শান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন, সকলের জরুরত সময়কে আপনার অফুরন্ত খাজানা থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ জিন্দগি দেন আপনার জন্য, মৃত্যু দেন আপনার জন্য, জিন্দা থাকি আপনার জন্য, যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আফিয়তের সাথে ইমানের সাথে আপনার রহমতের কুলে আপনি তুলে নিন। আল্লাহ এই মাহফিলের জন্য যারা নিঃসন্দেহে বিভিন্নভাবে কষ্ট করছেন তাদেরকে উত্তম পুরস্কার উত্তম বিনিময় আপনি দান করেন। আল্লাহ আপনার বানায় জিন্দা রাখেন, আপনার বানায় দুনিয়ার থেকে আপনি উঠায়েন। আমাদের তামাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
ترجمان کابیر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان و کویتا এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQAHBD KOBITA টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিঙ্কে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটস অ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোন প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।